الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী রাসূল আরবি হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার আমাদের সামনে কোরবানি এসেছে, আর আমাদের সকলের জানা আছে এই কোরবানির মাসের নাম হয়েছে জিলহজ মাস। এই জিলহজ মাসে আল্লাহ তাবারক তাআলার কিছু সংখ্যক সৌভাগ্যবান ব্যক্তিরা হজ পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক তাআলার সেই পবিত্র ঘর কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় তৈয়বায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে সফররত অবস্থায় রয়েছে। দর্শক শ্রোতা, এই পবিত্র জিলহজ মাস উপলক্ষে মাদানী চ্যানেল আপনাদেরকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপহার দিয়ে আসছে, আর এরই ধারাবাহিকতায় আজ এই নতুন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে, আর এই অনুষ্ঠানের নাম কোরবানি ও আমাদের করণীয়। দর্শক শ্রোতা, আজ আমাদের এই অনুষ্ঠানে বিশেষ মোবাল্লিক ইসলামী ভাইয়েরা রয়েছেন, যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানের একটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, কিছু মাদানী ফুল শ্রবণ করব। দর্শক, আর এটা ভাববেন না শুধু এরাই আলোচনা করবে, আমাদেরকে মনে হয় সঙ্গে রাখবে না, অবশ্যই আপনাদেরকে আমাদের সাথেই রাখব। দর্শক, আজকের একটি বিষয় আমরা নিয়েছি, আর এই বিষয়টি কোরবানির সাথেই সম্পর্ক রাখে। এই বিষয়টি কোরবানি নয়, মানুষের মুসলমানের প্রতিটি ইবাদতের সাথেই এই বিষয়টার সম্পর্ক রয়েছে, আর সে বিষয়টা হলো নিয়ত। যখন কোনো ব্যক্তি কোনো নেক আমল করতে চায়, আর তার নিয়ত যদি ভালো না হয়, তার নিয়ত যদি সত্য না হয়, যেই নিয়ত হওয়ার দরকার সেই নিয়ত যদি তার না হয়, তবে ওই ইবাদত, ওই আমল, ওই পরহেজগারিতা তার কোনো কাজেই আসবে না। অনুষ্ঠানের শুরুতেই আমি একটি ঘটনা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই। বনি ইসরায়েলের জমানায় এক ব্যক্তি প্রায় 99টা খুন করল। 99টা খুন করার পরে তার ভিতরে এক অনুশোচনা কাজ করল, যে আমি 99টা খুন করলাম, আল্লাহ তাবারক তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা। যখন তার ভিতরে এই অনুশোচনা আসলো, সে এক পাদ্রির কাছে গেল, গিয়া জিজ্ঞাসা করলো, আমি 99টা খুন করেছি, যদি এখন আমি তওবা করি তবে কি আমার এই গুনাহ ক্ষমা হবে? তখন ওই ব্যক্তি থেকে রিপ্লাই আসলো যে না, তোমার ক্ষমা হবে না। যখন 99টা খুনকারী ব্যক্তি শুনলো যে ক্ষমা হবে না, তখন ওই পাদ্রিকেও সে খুন করে দিল, 100 খুনির আসামি হয়ে গেল সে। এরপরে সে খুব চিন্তার মধ্যে আছে, আমি কি করব এখন? আরো খুন করার পরে, ওই পাদ্রিকেও খুন করার পরে তার ভিতরে আবারও অনুশোচনা জাগলো, যে আমি কি করলাম, এতগুলো খুন করে দিয়েছি, কিভাবে আমার ক্ষমা অর্জন হবে? তো কিছু লোক তাকে পরামর্শ দিল যে অমুক জায়গাতে যাও, সেখানে আল্লাহ তাবারক তাআলার এক নেককার বান্দা রয়েছে, তুমি তাকে গিয়ে তোমার এই কথা বলো, হতে পারে সে তোমাকে এক ভালো রাস্তা দেখিয়ে দিবে। তো 100 খুনকারী ব্যক্তি ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার জন্য নিয়ত করলেন, উদ্দেশ্য ছিল যে আমি তার কাছে যাব, যাতে করে সে আমাকে এক সঠিক রাস্তা দেখিয়ে দেয়। সে অন্তরে নিয়ত করলো, আর ওই আল্লাহর ওলির কাছে, আল্লাহর নেক বান্দার কাছে সে রওনা করলো। পথিমধ্যে সে অসুস্থ হয়ে পড়ল, বেশি অসুস্থ হয়ে গেল, আর রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা তার ওই অন্তরের নিয়তটাইকেই দেখলেন। যখন আজাবের ফেরেশতা আসলো আর দয়ার ফেরেশতা আসলো, দয়ার ফেরেশতা বলতেছে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, আর আজাবের ফেরেশতা বলতে লাগলো আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাবারক তাআলা জমিনকে হুকুম করলেন, জমিন এই আমার বান্দা যে আমার নেককার বান্দার কাছে রওনা করছে, নিয়ত করে ভালো পরামর্শ তার থেকে পাবে, এই রাস্তাটুকু তুমি কমিয়ে দাও, সামনের রাস্তাটুকু তুমি কমিয়ে দাও, আর পিছনের জমিনটা তুমি বড় হয়ে যাও, যাতে করে ফেরেশতাদের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায় যে তার সামনের রাস্তাই কম ছিল। আল্লাহ তাবারক তাআলার হুকুমে সামনের রাস্তা কম হয়ে গেল, আর তার যে রাস্তা অতিক্রম করে আসছে সে রাস্তাটা বড় হয়ে গেল। আর আল্লাহ তাবারক তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা দেখো যে তার কোন দিকের রাস্তাটা বেশি, যদি তার সামনে অগ্রসরের রাস্তা কম হয় তবে তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে দাও। তো যখন ফেরেশতারা দেখলো সামনের রাস্তা, অর্থাৎ যে রাস্তাটুকু তার বাকি ছিল সেখানেই তার কম রাস্তা ছিল, আল্লাহ তাবারক তাআলা তার এই নিয়তের কারণে যে আমি অন্তরে নিয়ত করলাম এখন আমি নেক বান্দার কাছে যাব, গিয়ে সেখান থেকে আমি ভালো এক পরামর্শ নিব এবং আমার ক্ষমার মাধ্যম সেখান থেকে আমি নিয়ে আসব, আল্লাহ তাবারক তাআলা সেই নিয়তের কারণে ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ নেক আমল করি, আমরা ইবাদত করি, কোরবানির মাস আমরা কোরবানি করব, আর আমাদের নিয়ত কি হওয়া দরকার? আজকে ইনশাআল্লাহ মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে আমরা এই নিয়তের ব্যাপারে বিভিন্ন ধরনের মাদানি ফুল শুনব, যাতে করে এখনো আমাদের সামনে 9-10 দিন বাকি আছে কোরবানি আসার, আমরা যাতে করে এখনো যারা গরু কিনিনি কোরবানি দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি, আমরা যারা কোরবানি দিব আমাদের নিয়তটা যেন সঠিক হয়ে যায়, যেভাবে নিয়ত করার প্রয়োজন, যেভাবে নিয়ত করার দরকার, আমাদের জন্য নিয়তটা ঠিক ওইভাবে হয়ে যায়। দর্শক শ্রোতা, শুরুতে আরাফাত ভাইয়ের কাছে যাব। আরাফাত ভাই, আজকের বিষয় কোরবানির নিয়ত, এই সম্পর্কে আপনার থেকে কিছু মাদানি ফুল, নিয়তের সংজ্ঞা কি এটা যদি জানতে পারতাম আপনার থেকে।
আজকে আমাদের বিষয়
জি
যে কোরবানির নিয়ত সম্পর্কে,
জি
আর আজকে তো প্রথম থেকে আমাদের কোরবানি এবং কোরবানির মধ্যে যে করণীয় সেই বিষয় নিয়ে, তো সেই বিষয় নিয়ে যেহেতু কোরবানি আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয় তারা তো নিশ্চয় কোরবানি করবে, তো কোরবানি যে করবে কোরবানি নিয়তের বিষয় যদি জানা না থাকে তাহলে সঠিকভাবে তো নিয়ত করতে পারবে না। তো প্রথমে জানতে হবে আমাদের নিয়ত আসলে বিষয়টা কি। আপনি যেহেতু বললেন
আরাফাত ভাই, দুইটি বিষয় কাজ করে, এক হলো যখন সে তার কোরবানির পশুকে জবেহ করবে ওই সময় একটা আরবি নিয়ত আছে, আরেকটা নিয়ত হলো গিয়া আমি কোরবানি করব কার জন্য, দুইটা বিষয় এখানে। এটাই
আজকে আমাদের আসলে মূল নিয়তের বিষয়। যে প্রথম আমি ইনশাআল্লাহ এটাই স্পষ্ট করব যে কোরবানি করা, আমরা যে কোরবানি করছি, কোরবানির পশু ক্রয় করছি, কোরবানির যা যা আমরা কাজ করব তাহলে কোন উদ্দেশ্যে করব, নিয়ত অর্থাৎ এর মধ্যে আমাদের উদ্দেশ্যটা কিরকম হওয়া দরকার, সেই নিয়ত সম্পর্কে, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা একটু স্পষ্ট হই। প্রথমে নিয়ত কাকে বলে, আপনার হযরত আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আন-নিয়াতু লুগাতান, অর্থাৎ নিয়ত শাব্দিক ভাবে নিয়ত বলা হয় ইচ্ছাকে মনে করেন। আমরা কোনো কিছু যে ইচ্ছা করি, কোনো কাজের ইচ্ছা করি, এটাকে বলে শাব্দিক ভাবে নিয়ত। আর শরীয়তের পরিভাষায় যে নিয়ত বলা হয় তা হচ্ছে যে আমলটি করছে অন্তরে সে আমলটিকে মনোযোগী থাকা, আর সে আমলটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা, এবং নিয়তের মাধ্যমে অভ্যাস ও ইবাদতের মাঝে পার্থক্য সৃষ্টি করা উদ্দেশ্য থাকা। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, যে কাজটি করব আমরা, হোক তা নামাজ, হোক তা রোজা, হোক তা আমাদের যে কোনো কাজ, দৈনন্দিন কাজ, যেই কাজটি আমরা করব এটার মধ্যে যেন শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে। অনেক সময় হয় এরকম হয় পরিবেশের মধ্যে, আমরা দেখে থাকি যে মানে লোক কি বলবে, আমি যদি কুরবানি না করি, আমি তো ধনী মানুষ, আমি যদি কুরবানি না করি আমার পরিবেশের মানুষরা কি বলবে, আমার সমাজের মানুষরা কি বলবে, সেই বয়ে কুরবানি করে। তো এটার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারি তাহলে সে যে এই কোরবানি করছে তাহলে তার নিয়ত, তার ইচ্ছাটা কি, কোন নিয়তে সে করছে, তার উপর ওয়াজিব সেই জন্য কি সে কোরবানি করছে, না আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, তার উপর যে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদ পেয়ে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন এবং আল্লাহ তাআলা তারপর যে ওয়াজিব করেছেন সেই ওয়াজিব আদায়, এক কথা আল্লাহ তাআলার যে ইবাদত এটা কি ইবাদত, কুরবানি করা একটা ইবাদত, সেই ইবাদত পালনের উদ্দেশ্যে সে কুরবানি করছে। তো যদি এর মধ্যে এটাই তার উদ্দেশ্য থাকে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি এই কুরবানি করছি, তখন নিশ্চয়ই ইনশাল্লাহ এই কুরবানির যে সওয়াব সে পাবে এবং তার এই ইবাদতটি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এই নিয়তের ব্যাপারে যদি আমরা কোরআনে পাকে দেখি অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এর মধ্যে এটাই বলবো, নিয়ত এমন একটি বিষয় না, নিয়ত বিহীন আমল কবুলই হয় না। আমল কবুল হওয়ার জন্য আমাদের প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে নিয়ত এটা শর্ত।
আসলে নিয়তটা আরাফাত ভাই দেখেন এটা অন্তরের বিষয়। আমি যে এখন কোরবানি দিব, আমি যে কোরবানি দিচ্ছি, গরু কিনছি, গরু জবাই করছি, যেই জানুয়ারি কিনছি আমি, এটা যে আমার অন্তরে কি আছে একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে যে আমার অন্তরে কি নিয়ত আছে। এই নিয়তটা কিন্তু প্রকাশ্যভাবে কেউ দেখে না, এটা অন্তরের কাজ, মনে মন থেকে বের হয় এটা।
তো নিয়ত সম্পর্কে আপনার কোরআনে পাকে একটি আয়াত এভাবে বর্ণনা রয়েছে, আল্লাহ আজ্জা ওয়াজাল 15 পারায় সূরা বনি ইসরায়েলে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কানজুল ঈমান শরীফ থেকে এর অনুবাদ এভাবে করা হয়েছে, এবং যে আখিরাত চাই আর সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর ইমানদার হয় তবে প্রচেষ্টা ঠিকানাই পৌঁছে থাকে। এই আয়াতের ঠিকায় সদরুল আফাজির হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাই বলেছেন, আমল কবুল হওয়ার জন্য তিনটি বিষয় আবশ্যক। কয়টি বিষয় বললেন?
তিনটি।
এক নম্বর, আখিরাতের প্রত্যাশী হওয়া, পরকালে প্রত্যাশী হওয়া, অর্থাৎ বিশুদ্ধ ভালো নিয়ত থাকা, তার নিয়ত পরিষ্কার
পরিষ্কার থাকা,
ঠিক আছে। দুই নম্বর, প্রচেষ্টা থাকা, অর্থাৎ আমলকে যথাযথ ভাবে সেই আমলের যে হক রয়েছে সেই হক গুলো আদায় করা,
আদায় করা।
তৃতীয় নম্বর, ইমান থাকা, যা সবচেয়ে বেশি আবশ্যক। অর্থাৎ ইমান যদি কারো না থাকে তাহলে তো সে নিয়ত বলেন, সে আপনার চেষ্টা বলেন, কিন্তু সব বিফল হয়ে যায়। ইমান তো মেন, ইমানও থাকতে হবে। ইমান অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কোন কাজের উত্তম রূপে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করা, এটাই মনে করেন একটা আমল কবুল হওয়ার জন্য শর্ত। আমরা তো করছি আলহামদুলিল্লাহ, কোরবানি আসলে কে কোরবানি করে না, যাদের সম্ভব তারা সবাই কোরবানি করে। এখন আমাদের দেখতে হবে যে এই যে কোরআনে পাকের আয়াত এবং যে নিয়ত সম্পর্কে আমরা ঘটনা শুনলাম, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি। এটা স্পষ্ট বুঝতে পারি যে কোরবানি যখন আমরা করব, এই কোরবানি করতে গিয়ে আমাদের নিয়ত, আমাদের ইচ্ছা এগুলো যেন ফ্রেশ হয়, এগুলো যেন বিশুদ্ধ হয়, এগুলো যেন এমন না হয় লোক দেখানো বা বিভিন্ন আমরা যেগুলো দেখে থাকি এগুলো। আর ইনশাল্লাহ আমার মনোয়ার ভাই এ বিষয়ে বলবেন। তো অর্থাৎ আমরা লোকদেরকে না দেখে আমাদের নিয়তকে এটা দেখি যে আমাদের নিয়তটা, আমাদের ইচ্ছাটা, আমাদের এই যে কাজ করছি এটার বিষয়ে অন্তরে আমাদের কি অনুধাবন, কি অনুভূতি, এটা কি সত্যি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করছি না অন্য কিছুর জন্য করছি, এটার ঠিক ঠিক করা, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা, অন্তরের মধ্যে ভালো নিয়ত আমরা অ্যাকসেপ্ট করা এবং সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া
ইনশাআল্লাহ। ভাই অনেক সময় ধরে আমাদেরকে খুব সুন্দর মাদানি ফুল দিচ্ছেন নিয়তের ব্যাপারে। আসলে সকল ইবাদতের মূল হয়েছে নিয়ত। যখন নিয়ত আপনার পরিষ্কার হয়ে যাবে ওই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। কিছু কলের দিকে যাব, এরপর ইনশাল্লাহ মনোয়ারের কাছে আসবো। আমাদেরকে দর্শকের কিছু কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক সামনে চলে আসছে, তো অনেকেরই জানা হবে কুরবানির বিষয়ে বা জানার আগ্রহ থাকবে, এই বিষয়ে লাইভ দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে অনেক ধন্যবাদ। আমরা যা জানি না কুরবানির বিষয়ে তা আমরা হয়তো জানতে পারবো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
মাশাআল্লাহ আপনিও আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে এই মুহূর্তে একটি অনুষ্ঠান দেখছেন আপনি যেটা কোরবানির নিয়ত নিয়ে আলোচনা হচ্ছে আর আপনি এটাতে খুশি প্রকাশ করেছেন যে যাতে করে যারাই কোরবানি দিবে তারাও যেন নিয়ত সম্পর্কে অবগত হয়ে যায় তাদের জন্য কিছু শিক্ষা অর্জন করে আসলে মাদানী চ্যানেলের একটি উদ্দেশ্য আমাদের কাছে যেন মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শক ইসলামী ভাই যারা রয়েছেন তারা ইলমে দিন শিখতে পারেন আর যে বিষয়গুলো নেওয়া হয় এগুলো এই সময় এই বিষয়টার প্রয়োজন ছিল যেহেতু সামনেই কোরবানি অনেকে কোরবানির জন্য রেডি প্রস্তুতি নিচ্ছে যে আমরা কোরবানি দিব তো আমাদের আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য কেননা নিয়ত আমাদেরকে প্রথমেই সাফ করতে হবে অর্থাৎ পরিষ্কার নিয়ত করতে হবে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য জি পরবর্তী কল চালিয়ে দিন
একটি সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়বস্তু মাদানী চ্যানেল টিম হবা মোবারকবাদ আজকের বিষয়টি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমাজ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইখলাসের সাথে কুরবানি দেওয়া উঠে গেছে বলতে গেলে কুরবানির গোস্ত কত মন হবে কত কেজি হবে আর সবাইকে এই বিষয়টি জানানো যে আমার গরুটি কত মূল্যের হলো সবার থেকে বেশি সেরা কিনতে পারলাম কিনা সেটা দেখা হয় আল্লাহর সন্তুষ্টি ও ইখলাসের খুবই অভাব বর্তমানে
সাদ্দাম ভাই আপনি কাতার থেকে আমাদেরকে কল করেছেন আজকের বিষয় সম্পর্কে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলেই গুরুত্বপূর্ণ বিষয় আর আলহামদুলিল্লাহ মজলিস থেকে বিষয়টি নিয়েছেন যাতে করে যে সকল ভাইরা কোরবানি দিবেন তাদের জন্য নিয়ত সম্পর্কে কিছু না কিছু ইলমি দিন অর্জন হয়ে যায় আর আপনাকে ধন্যবাদ সাদ্দাম ভাই আপনি অত দূর থেকে আমাদেরকে ফোন দিয়েছেন আমাদেরকে মোবারকবাদ দিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই অনেক সময় ধরে মনোয়ার ভাই বসে আছেন মনোয়ার ভাই আজকের অনুষ্ঠান কোরবানিও আমাদের করণীয় আর এই অনুষ্ঠানের মধ্যে বিষয় নিয়ত অবশ্যই শুনতেছেন অনুষ্ঠানের শুরু থেকে নিয়তের ব্যাপারে আলোচনা হচ্ছে আপনার থেকে শুরুতে মাদানী ফুল আশা করছি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মাশাআল্লাহ আপনিও প্রথম থেকেই মাদানী ফুল দিয়েছেন আর আমাদের আরাফাত মাদানী মাশাআল্লাহ তো যেহেতু আজকে প্রথম দিন এই লাইভ অনুষ্ঠানের বিষয় নিয়ত
জি জি
তো দর্শকদের হয়তো বোঝার ক্ষেত্রে এটা আর কিছু বাকি নেই যে নিয়ত কতটুকু গুরুত্বপূর্ণ অন্যথা আমরা কোরবানির অন্যান্য বিষয় আমরা নিতে পারতাম
জি জি অবশ্যই
তো কিন্তু নিয়ত নেওয়ার কারণ কি তো যেহেতু প্রথমে এটা আলোচনা হচ্ছে তো বুঝতে হবে যে এটার গুরুত্ব অনেক এবং এটা প্রতিটা ক্ষেত্রেই নিয়তের দখল রয়েছে প্রতিটা ক্ষেত্রেই নিয়তের স্বচ্ছতার প্রয়োজন রয়েছে তো নিয়তের বিষয়ে যে কোরবানির বিষয়ে এর মধ্যে রয়েছে আমি এই বিষয়টাকে দুভাগে মানে বিভক্ত করে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছি সেটা হলো যে কোরবানির যে শিক্ষা এটার মধ্যে আমাদের একে তো প্রত্যক্ষ ভাবে কোরবানি যেটা পশু কোরবানি করতে হয় এর পূর্বে এবং কোরবানিরত অবস্থায় এবং পরে এর মধ্যে বিভিন্ন নিয়ত আছে এটা আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব এর পূর্বে যে একটা স্টেপ রয়েছে যে কোরবানি যে ইতিহাস এই ইতিহাসের দিকে যদি আমরা দেখি তো ইতিহাসকে কেন্দ্র করে আমাদের অনেক নিয়ত হতে পারে এই ইতিহাসকে কেন্দ্র করে ইতিহাসের প্রেক্ষাপটে অনেক নিয়ত হতে পারে এবং যে ইতিহাস যে কোরবানির যে ঘটনা তার মধ্যে আমাদের ব্যক্তিগত জীবনের অনেক ত্যাগ স্বীকারের বিষয় রয়েছে সেই ক্ষেত্রে অনেক নিয়ত রয়েছে তো এটা যদি আমরা প্রথমে দেখি যে কোরবানির ইতিহাস যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেলেন এবং তিনি আদেশ পেয়ে আল্লাহ তাআলার নৈকট্যর জন্য তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন এখানে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তো সামগ্রিকভাবে দেখা যায় যে ইসলামের ইতিহাসে কোরবানির যে অধ্যায় সেটার মধ্যে আত্মত্যাগের অনেক ভূমিকা তো এই ক্ষেত্রে যদি আমরা আমাদের জীবনে সেই আদর্শকে বাস্তবায়ন করি তাহলে অনেকগুলো নিয়ত এর সম্মুখীন হতে হয় আমাদের যেমন প্রথমে আমরা নিয়াত করে সেই শিক্ষা থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নৈকট্যের জন্য এত বয়স হওয়ার পরে যে একজন সন্তান পেলেন, এটা পিতামাতার জন্য কতটুকু নিয়ামত, কত বড় নিয়ামত। সেই এই নিয়ামতের একে তো নিয়ামতের কদর, একে তো নিয়ামতের গুরুত্ব, পাশাপাশি যে এই নিয়ামত কোরবানি করা
আল্লাহ
আল্লাহ তাআলার সন্তুষ্টি।
আল্লাহ
তো এই ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, যে ঠিক আছে সন্তান আমার প্রিয়, সন্তান আমার এই শেষ বয়সে অনেক প্রয়োজন, কিন্তু দেখতে হবে সন্তান তো আল্লাহ দিয়েছে
অনেক, কিন্তু সে দোয়া করতে করতে আল্লাহ তাআলার দরবারে এই সন্তান লাভ করেছেন
অনেক। ওটা তো আমাদের অনেক ঘটনা, আমাদের যে দর্শকরা অনেকে জানে, তো সেই দিকে যাব না, কিন্তু যে প্রথমে যে আল্লাহ তাআলার নৈকট্যর জন্য যে নিয়ামত আমাদেরকে দান করে সেটাকে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করার নিয়াত সর্বদা আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। এটা হলো আমাদের প্রথম যে ওই ঘটনা থেকে সেটা থেকে নিয়াতের শিক্ষা। অতঃপর কোরআনুল কারিমে আল্লাহ তাআলা শয়তানকে প্রকাশ্য শত্রু হিসাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো শয়তান ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল, তো বিভিন্ন পর্যায়ক্রমে শয়তান বাধা দিয়েছে, কারণ শয়তান জানে যে এইটার মধ্যে যদি সফল হয় তখন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। আর শয়তানের কাজ হল আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ থেকে নেককার বান্দাদেরকে বাধা দেয়া। তা আমাদেরকে সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং সচেতন হতে হবে যে আমরা শয়তানের বিরুদ্ধে সর্বদা কাজ করে আল্লাহকে রাজি করব, এই নিয়ত অন্তরে জাগ্রত রাখা। আচ্ছা, অতঃপর যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছে, এই কোরবানির পিছনে আল্লাহ তাআলা যে সন্তুষ্টি এটা সর্বদা জাগ্রত রাখা। আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, আসলে কোরবানি করছি, যেমন পশুর কোরবানির বিষয়টা পরে আসবে, আমি এখানে বলছি যে আমরা যে কোরবানি যে বিষয়টা এটা কোনো পশু পাখি কোরবানির জন্য আসে নাই, প্রিয় বস্তু কোরবানির জন্য আসছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় ছিল ইসমাইল আলাইহিস সালাম সন্তান, তো এই ক্ষেত্রে তো পশু এ তো পরের বিষয়, তো প্রথমে যে আমাদের প্রিয় বস্তু কোরবানির যে বিষয়টা, তো এই ক্ষেত্রে এটাও আমরা নিয়াত করতে পারি যে আমরা সর্বদা আমাদের প্রিয় বস্তু খুঁজে খুঁজে প্রিয় বস্তু কি হতে পারে, সন্তান প্রিয় বস্তু। এখন সন্তান প্রিয় বস্তু এই ক্ষেত্রে আমরা সন্তান প্রিয় তো, তাই আমি সন্তানকে কাছে রাখার চেষ্টা করি, ইলমি দিনের জন্য দূরে যেতে দেই না। আচ্ছা, সন্তান প্রিয় বস্তু, এই সন্তানকে আমি কি করি নিজের কাছে রাখি, তাকে আমার প্রিয় বস্তু, তাকে আমি ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু তাকে আলিম বানাই না, বা আল্লাহ তাআলার নৈকট্যর পথে আমি তাকে যেতে দেই না। তো এই যে প্রিয় বস্তু, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার মাধ্যমে, কোরবানি করার জন্য যে নিয়ে গেছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমর্পণ করে দিয়েছেন, এই শিক্ষা থেকে এটা বোঝা যায় যে প্রিয় বস্তু যদি সন্তান হয়ে থাকে তবে সেই প্রিয় বস্তুকে সর্বদা আল্লাহ তাআলার জন্যই কোরবানির জন্য আল্লাহ তাআলার পথেই উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো এইভাবে যদি আমরা প্রথম এখান থেকে শিক্ষা নিই, তো এইভাবে আরো দেখা যায় যে ধৈর্যের যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, সেখানে তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। আমরা নিয়ত করি যে জীবনের আমাদের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য যে কাজটা করতে হবে সেই কাজের মধ্যে সর্বদা আমরা ধৈর্য ধারণ করব,
ইনশাআল্লাহ।
এটাও নিয়তের সামিল। আচ্ছা, এরপরে কি, যে রাগ, শয়তান ধোকা দিচ্ছে কিন্তু রাগের বসে কিন্তু আমরা গুনাহ করতে পারবো না,
রাইট?
তো এই ক্ষেত্রে দেখা যায় শয়তান সর্বদা চাইবে যে বান্দা রাগ করুক, রাগের মধ্যে ধোকার মধ্যে নিপতিত হোক, কোনো মুখ দিয়ে অশ্লীল কথা বের হোক, আল্লাহ তাআলার না সুক্রিয়া মূলক কথা বের হোক। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই রাগ থেকেও বিরত থাকতে হবে,
রাইট?
আচ্ছা, অতঃপর কোরবানির মধ্যে যে আরো শিক্ষা, তো এইভাবে যদি আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, পরিবারের মধ্যে সেই কোরবানির ঘটনাগুলি বলে এখানে একটা নিয়ত করতে পারি যে আমাদের পরিবার, প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে সর্বদা এই ঘটনা বলে তাদের মনেও কোরবানির জজ্বা সর্বদা জাগ্রত রাখবো, এটা আমরা নিয়ত করতে পারি। তো জাকির ভাই, এইভাবে আমরা প্রথমে ওই ঘটনা থেকে আমরা নিয়াতের শিক্ষাটাকে এভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। এখন দ্বিতীয় ধাপে যদি আসি, যে যখন ইসমাইল আলাইহিসসালাম কামিয়াবির সাথে আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সন্তুষ্ট হয়ে পশু পাঠিয়ে দিলেন এবং সেটা কোরবানি হলো। এখন আসুন যদি আমরা কোরবানির বিষয় দেখি, তো পশু কোরবানি বা কোরবানি এই বিষয়ে যদি আসে, তো এই কোরবানি কাকে বলে? তো এই বিষয়ে কিতাবে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে কোরবানি আসলে কি। তো নেহায়া গ্রন্থে বর্ণিত রয়েছে যে আল্লাহর নৈকট্য লাভের নিয়তে একটি নির্দিষ্ট প্রাণী যেমন ছাগল বা এ জাতীয় প্রাণী জবাই করাকে উদহাইয়া বা কোরবানি বলে। তো এখন এই ক্ষেত্রে আমরা আসলাম কোরবানির দিকে। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম বা ইসমাইল আলাইহিসসালাম যে কোরবানির যে জজবা এবং আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমাদের উপরে যাদের সামর্থ্যবান তাদের উপর কোরবানি ওয়াজিব হলো, এখন এই ওয়াজিবকে কেন্দ্র করে বিভিন্ন মাসআলা মাসাইল এবং নিয়তের বিভিন্ন বিষয় এখানে রয়েছে। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব।
মানওয়ার বাড়ির কাছে আবার আসবে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের অনুষ্ঠান আজকে কোরবানিও আমাদের করণীয় আর এর মধ্যে বিষয় এই অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে নিয়ত। দর্শক শ্রোতার অনেক কল এসএমএস এর মধ্যে আমাদের কাছে চলে এসেছে, কিছু কলের দিকে যাব, এরপরে আবার আসবো আরাফাত ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। কলের পরে ইনশাআল্লাহ কিছু এসএমএস পড়ারও চেষ্টা করব। কিছু কল শুনিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি নেপাল থেকে বলছি, মাশাআল্লাহ আপনারা যে বিষয় নিয়ে অনুষ্ঠান করছেন মাশাআল্লাহ ভালো। কোরবানি কিভাবে করব, কি কি নিয়ত হওয়া দরকার, এ বিষয়ে আমাকে অবগত করার জন্য আপনাদেরকে জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি জানতে চেয়েছেন আমরা কি কি নিয়ত করতে পারি কোরবানির মধ্যে। দর্শক শ্রোতা আপনারা অনুষ্ঠানের শুরু থেকেই শুনে আসতেছেন যে আমরা নিয়ত নিয়েই আলহামদুলিল্লাহ আলোচনা করতেছি, আরো দীর্ঘ সময় আমরা আলোচনা করব কোরবানির নিয়তের ব্যাপারে ইনশাআল্লাহ। নিয়তের কতগুলো দিক হয়ে থাকে, তো আস্তে আস্তে করে যত আমরা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে কোরবানির নিয়তটা কেমন হওয়া দরকার ইনশাআল্লাহ আরো আমরা আলোচনা করব। আপনি সঙ্গেই থাকুন আর শুনতে থাকুন, দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনারও বুঝে আসবে। পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম শামীম, আমি নেপাল থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠান দাওয়াত ইসলামের অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন, এই বিষয় হচ্ছে কুরবানির নিয়ত। তো আপনি আমাকে বলুন কুরবানিতে কি কি ভালো ভালো নিয়ত হওয়া চাই। আসলে আমরা অনেক কিছু বিষয় ইসলামের বিষয়ে জানি না, কিন্তু আপনাদের এই সংগঠন আপনাদের এই চ্যানেল আমাদেরকে অনেক কিছু শিখায়। তো আমাকে এগুলো বিষয়ে নিয়ত কুরবানির নিয়তের বিষয়ে আপনি আমাকে জানান, কুরবানির নিয়তের মধ্যে কি কি হওয়া চাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শামীম ভাই নেপাল থেকে আমাদেরকে কল করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত দূর থেকেও মাদানী চ্যানেল দেখছেন আর আমাদেরকে কল করে উৎসাহ দিয়েছেন বা নিয়ত সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমরা আলোচনা নিয়ত সম্পর্কে করতেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আরো আলোচনা করব আমরা, এগুলো থেকে আপনারও অনেক জ্ঞান ইলম অর্জন হবে। এক ইসলামী ভাই সাতক্ষীরা থেকে আমাদেরকে ফোন করেছেন, আর এক ইসলামী ভাই আহম্মদ সিলেট থেকে আমাদেরকে এসএমএস করেছেন, আর মনিরুল ইসলাম সাতক্ষীরা থেকে আমাদেরকে এসএমএস করেছেন। দর্শক শ্রোতা এসএমএস ফোন আমাদেরকে করতে থাকুন, আমরা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আপনাদের কল এসএমএস এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। আরাফাত ভাই ইসলামী ভাইরা অনেকেই ফোন দিয়েছেন যে নিয়ত কিভাবে করব আমরা, আজকের বিষয়ে আমাদের নিয়ত চলতেছে। তো এখানে আমি একটু শুরুতে আবার আসতে চাই, সেটা হলো যখন আমরা ছোট ছোট ছিলাম, তো তখন দেখতাম আমার পাশের বাড়ির মানুষ কোরবানি দেয়, আমার চাচা কোরবানি দেয়, আমার মামা কোরবানি দেয়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা আবেগ এমন ছিল আরাফাত ভাই যে আমার বাবা যদি কোরবানি দিত আমরাও কোরবানি দেখতাম, গরু কিনতে যেতাম। এরপরে যখন আরেকটু বড় হলাম তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ এমন তৌফিক কবে দিবা যে নিজে গরু কিনবো, কোরবানি দিব, এলাকার গরিব দুঃখীদেরকে খাওয়াবো। তখন এই যে নিয়তটা যে আল্লাহ কবে তৌফিক দিবা, তোমার সন্তুষ্টির জন্য কোরবানি দিব এবং আশেপাশের গরিবদেরকে আমি বন্টন করব, তখনকার নিয়তটা কিন্তু ঠিকঠাক। আচ্ছা, এরপরে যখন একটু বড় হলো, টাকা পয়সা ইনকামের সময় হলো, তখন ওখানে গিয়ে সে যখন কোরবানি তার উপরে ওয়াজিব, তখন সে ভাবতে লাগলো যে ঠিক আছে কোরবানি তো দিবই, আর একটু পরে দেই, সামনের বছর দেই, তার পরের বছর দেই, এতদিনের নিয়তটা কিন্তু তার ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা, এরপরে যখন সে দুই তিন বছর আরো অতিবাহিত করলো, তখন কোরবানি দিতেই হবে, এখন কেন দিতে হবে, আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে কি রে কোরবানি দিবি না, কোরবানি তো হওয়া দেওয়ান দরকার, নাহলে মানুষ কি বলে, মানুষ তো অনেক খারাপ কিছু বলে, এখন কোরবানি দেওয়া দরকার। এখন কিন্তু অন্যদিকে আবার চলে গেছে কোরবানির নিয়তটা, যদি না দেই তাহলে মানুষ কি বলবে, আরে এত টাকা আছে কিন্তু কোরবানি দেয় না, এত ভালো চাকরি করে কিন্তু কোরবানি দেয় না। এই এখন কিন্তু তার কোরবানির নিয়তটা কিন্তু আবার অন্যদিকে চলে গেছে। তো আমি এদিক দিয়েই আর কি শুরু করতে চাই, জারাফাত ভাই, এই বিষয়ে কি মাদানী ফুল দর্শকের জন্য আছে যে আমাদের নিয়তটা যেন একমাত্র আল্লাহ তার রসুলের জন্য হয়ে থাকে?
হাদিসের পাকে যে নিয়ত সম্পর্কে রয়েছে,
জি,
যখন এই হাদিসের পাক সম্পর্কে আমাদের জ্ঞান থাকবে, তখন আমাদের নিয়তের প্রতি, নিয়তকে স্বচ্ছ করার প্রতি দৃষ্টি থাকবে।
ঠিক বলছেন।
আর যদি হাদিসের পাকের সে জ্ঞান যদি আমরা অর্জন না করি,
না থাকে,
তখন মনে করুন আমাদের একবার নিয়ত একরকম হবে, আবার শয়তানের অবস্থায় সেই নিয়তটা চেঞ্জ হবে। এটা স্বাভাবিক, নিয়তের অভাবে আপনার সঠিক নিয়ত তো তখনই হতে পারে যখন সঠিক নিয়তের জ্ঞান থাকে। আর সঠিক নিয়ত সম্পর্কে জ্ঞান থাকার জন্য নিয়তের যে গুরুত্ব সেটাও তাকে জানতে হবে। তো হাদিসে পাকে যে নিয়ত সম্পর্কে এসেছে, আমরা কোরআন পাকে আয়াত শুনেছি কিছুক্ষণ আগে, তো হাদিসে পাকে এভাবে এসেছে যে আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল এবং নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে। অন্য একটা হাদিসে পাকে রয়েছে, ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। আরেকটা হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে আখিরাতের নিয়তের কারণে দুনিয়া দান করে দেন, কিন্তু দুনিয়ার নিয়তের কারণে আখিরাত দান করতে বারণ করে দেন। তাহলে এই যে কয়েকটি হাদিসে পাক আমরা শ্রবণ করলাম, এই হাদিসে পাক গুলো থেকে আমরা যদি একটু চিন্তা করি এই হাদিসে পাক গুলোর প্রতি, আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আমাদের নিয়ত যদি উত্তম হয়, নিয়ত যদি আখিরাতের উদ্দেশ্যে হয়, নিয়ত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হয়, তখন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিও পাবো এবং আখিরাত অর্জন করতে পারবো,
অর্জন করতে পারবো।
আর যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের নিয়ত না থাকে, বরং এই যে আপনি একটু আগে বললেন বর্তমান পরিস্থিতি যে এটা কেমন হবে, লোক কি বলবে, সমাজের মানুষ কি বলবে, আমাদের আত্মীয় স্বজন কি বলবে, এ কি বলবে, অর্থাৎ লোকদের কথা শোনা থেকে বাঁচার উদ্দেশ্যে, অথবা মনে করুন অনেক সময় এরকম হয়ে থাকে সম্পদ বেশি, তো আমাদের একটা গরু কিনলে কেমন হয়, আমাদের সম্পদ বেশি না, তো আমাদের না দুই তিনটা কিনতে হবে, এই দুই তিনটা কিনা, এই দুই তিনটা দিয়ে কোরবানি করা, এর উদ্দেশ্য কিন্তু এটা না যে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমাকে বড় গরু কিনা দরকার, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এবং আল্লাহ তাআলার খুশির জন্য বড় গরু কিনে কুরবানি দিয়ে গরিবদেরকে বন্টন করা, নিয়ত এটা না। নিয়ত হচ্ছে এটা, যদি আমি যদি একটা ছোট গরু কোরবানি দিই বা যদি একটা কোরবানি মানুষ কি বলবে, দুই তিনটা কিনা দরকার, সেই জন্য লাখ লাখ টাকা দিয়ে কয়েক লাখ টাকা খরচ করে দুই তিনটা কিনা, একটা দুইটা না। তো এরকম যখন নিয়ত হয় তাহলে নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত সেই নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরবানির সওয়াব সেই সওয়াবও সে পাবে না, বরং তার এই বদনিয়তের কারণে আল্লাহ তাআলা যদি অসন্তুষ্টি হয়ে যায় হতে পারে অন্য কিছু হতে পারে। তো এই জন্য নিয়ত আমাদের পরিশুদ্ধ করা দরকার। তো নিয়ত একটাই এটাই হওয়া দরকার, যে কোনো আমল করি না কেন, আমরা কোরবানি হোক বা অন্য কোনো আমল হোক, যে আমল করি না কেন, এই আমলটা এই জন্য যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, এটা তো মাস্ট নিয়ত হওয়া দরকার। এর সাথে যদি আমরা আরো ভালো নিয়ত বাড়াতে পারি, তো নিয়ত যত বেশি করব সওয়াব তত বেশি পাবো, কারণ নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি,
সুবহানাল্লাহ,
মুসলমানের নিয়ত তার আমল হচ্ছে উত্তম। তো সুতরাং আমরা নিয়ত যত বৃদ্ধি করব, এবং কি আমি নিয়ত করতে পারি যে আমি যে গরু, এই পশু বলেন, গরু বলেন, ছাগল বলেন, যা আমি ক্রয় করব, আমি উত্তম থেকে উত্তম ক্রয় করব, যেন সেটার প্রতি মহাব্বত সৃষ্টি হয়। কারণ এটার ঘটনা কিন্তু আমার মনের ভাই খুব সুন্দর সুন্দর বয়ান করেছেন যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম হযরত ইসমাইল আলা নবিয়িনা সাল্লামকে অনেক কিন্তু পছন্দ করতেন, অনেক মহাব্বত করতেন, আর সেই মহাব্বতের পরীক্ষায় কিন্তু একটা কি
কোরবানি,
সেই মহাব্বতের পরীক্ষা। তো যখন আপনি একটা উত্তম পশু কিনবেন একেবারে অসাধারণ, যেভাবে আপনি পারেন বাজারের মধ্যে যেটা সর্বোত্তম আপনার চোখে আপনার দৃষ্টিতে আপনার সাধ্য অনুযায়ী আপনি সেটা ক্রয় করেন, এভাবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব নেকি বেশি অর্জন করার সুযোগ, ভালো ভালো নিয়তের মাধ্যমে আপনি এটা অর্জন করতে পারেন।
আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমাদেরকে আরাফাত ভাই দিলেন যে আমাদের উদ্দেশ্য যেন হয় আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশি। আর উদ্দেশ্য যদি উল্টে যায়, ঘুরে যায় যে আমি সবচেয়ে সমাজের মধ্যে বড় গরু কিনব, কেননা আমি সমাজের সবচেয়ে বড় নামি দামি ব্যক্তি, আমি যদি সবচেয়ে বড় গরুটা না কিনি তবে মানুষ আমাকে কি বলবে, আবার তিন চারটা যদি গরু না কিনি তো মানুষ আমাকে কি বলবে, গত বছর আমি দুইটা দিয়েছি এবার যদি একটা দেই তো মানুষ আমাকে কি বলবে, এরকমের চিন্তা ভাবনা যেন আমাদের মাঝে না থাকে। আর এরকমের চিন্তা থাকার মানে হয়েছে আপনার নিয়ত ঠিক নেই। তো আমাদেরকে নিয়ত ঠিক করতে হবে আর নিয়ত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যে সকল দর্শক আজ আমাদের অনুষ্ঠানের সাথে রয়েছেন, আমি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিব এই কারণে যে কমপক্ষে নিজের নিয়তকে শুদ্ধ করার জন্য আজকের অনুষ্ঠান দেখা আমাদের খুবই দরকার। এক ইসলামী ভাই কুমিল্লা থেকে আরাফাত ভাই আমাদেরকে এসএমএস করলেন, আর ওমান থেকে হোসাইন ভাই আমাদেরকে এসএমএস করলেন আজকে অনুষ্ঠানে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কলও অনেক ইসলামী ভাই করেছেন, আসুন আমরা কিছু কল অনুষ্ঠানের মধ্যে অ্যাড করি, এরপর ইনশাল্লাহ মনোয়ারের কাছে আসব। যে কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ মনিরুজ্জামান আক্তারি বলছি মুর্শিদাবাদ থেকে। আপনাদের কোরবানির নিয়ার অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে আমার কাছে এবং খুব ভালো হইতেছে। কোরবানির নিয়ার কিভাবে করতে হয় এবং এর ফজিলত কি এবং কোরবানির নিয়ারটা আমি কিভাবে করব একটু জানালে উপকৃত হবো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মনির হোসেন ভাই ধন্যবাদ আপনাকে, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, উৎসাহ দিয়েছেন আর নিয়ত সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। আমরা তো নিয়ত নিয়ে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আরো অনেক জ্ঞান অর্জন হবে। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর অনুষ্ঠান মাদানী চ্যানেলে চলছে, খুব ভালো লাগতেছে মাদানী চ্যানেল অনুষ্ঠান। আর আমরা অনেকেই এই কুরবানি মাসে আমরা কুরবানি দেব, কিন্তু আমরা এই কুরবানি দেওয়ার আগে আমরা কি নিয়ত করে নিতে পারি, যে কুরবানির পূর্বে আমরা আমাদের নিয়তটা কি হওয়া চাই সেটা যদি দয়া করে বলে দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তবে আপনি আমাদেরকে এটা বলেননি যে আপনি কোথা থেকে আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদেরকে খুশি করার জন্য আপনি বললেন, আমাদেরকে মোবারকবাদ দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কয়েক ইসলামী ভাই নিয়ত সম্পর্কে দেখেন মনোয়ার ভাই, ইসলামী ভাইদের মধ্যে কিন্তু শিখার এক আগ্রহ আছে, দেখেন এরা কল করে করে জিজ্ঞাসা করতেছে যে আমার কোরবানিতে আমি কিভাবে নিয়ত করতে পারি, কিভাবে নিয়ত করলে আমার সওয়াব বৃদ্ধি হবে আর কিভাবে নিয়ত করলে আমার ফজিলত অর্জন হবে। দেখেন ইসলামীদের ভিতরে জ্ঞান অর্জন করার আগ্রহ আছে আলহামদুলিল্লাহ। আর মাদানী চ্যানেল তো এই ব্যবস্থাই করে রেখেছে যে আমরা ঘরে বসেই যেন এই ইলিম গুলো শিখতে পারি। মনোয়ার ভাই কাছে যাব আজকের বিষয়ে মাশাআল্লাহ। জি, আমিন আমিন।
একটি কথা বলবো, সেটা হলো যে ইখলাস হলো আমল কবুলের চাবিকাঠি। যদি আমাদের মধ্যে ইখলাস আন্তরিকতা থাকে তখন আমাদের প্রতিটা কাজেই আমরা সাকসেসফুল হতে পারবো, সফল হতে পারবো। আর কোরবানির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।
জি,
তো আমাদের ইখলাস আন্তরিকতা এটার জন্য আমাদের প্রতিটা কাজের পূর্বে কিছু সময় ব্যয় করতে হবে। আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আলী সুন্নাহের প্রতিটা কর্মকে দেখি, তিনি প্রতিটা কাজের পূর্বে মাশওয়ারা করেন, পরামর্শ করেন এবং ভালো নিয়াত করেন। এজন্য তিনি কিছু সময় অতিবাহিত করেন। আমরা দেখেছি যে তিনি বলেন যে ভালো কতগুলো নিয়াতের পূর্বেও একটি নিয়াত হয়ে থাকে।
আচ্ছা,
যে উদাহরণস্বরূপ কোরবানির জন্য আমি পশু ক্রয় থেকে নিয়ে পশুর বন্টন এবং পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয় রয়েছে
পুরাটা
সামগ্রিক বিষয়ের মধ্যে অনেক নিয়াত, এগুলো তো আমি নিয়ত করব। উদাহরণস্বরূপ সব মিলে 26টা নিয়ত হবে। ছাব্বিশটা নিয়ত করবো, এর পূর্বে নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি এই সকল নিয়তের উপরে আমল করবো।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এই একটা নিয়ত। আমরা যদি এইভাবে নিয়ত করি ইনশাআল্লাহ আমরা যা শুনবো যত নিয়ত শুনবো সকল নিয়ত উপরে আমল করবো। তো প্রথমে আমাদের কোরবানি বিষয়ে এই নিয়ত করা। আচ্ছা, এর ক্ষেত্রে এরপরে যে আমরা যখন পশু কোরবানি দিব এই ক্ষেত্রে আমাদের ইসলামের অনেক নিয়তের কথা বলেছেন। আমরা জানি আরবি নিয়ত, তো যারা আরবি পারেন মাশাআল্লাহ মারহাবা, আর যারা পারেন না অবশ্যই শিখতে হবে, শিখে নেবেন। কিন্তু মনে রাখবেন যে আরবি নিয়াত বললেই আপনার নিয়াত শুদ্ধ হবে, অন্যথায় মাতৃভাষায় বললে বা আরবি উর্দু ফার্সি হিন্দিতে বললে হবে না এমন নয়। যে আমরা পূর্বে নিয়াতের সঙ্গে শুনেছি নিয়াত কাকে বলে, অন্তরে পাকাপোক্ত ইচ্ছাকে বলে। আপনার ইচ্ছার অবস্থা কি আপনার ওই বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কবুল করবেন। আচ্ছা, আর যদি মুখে আরবিতে বলে দেন নিঃসন্দেহে উত্তম
উত্তম।
আচ্ছা, এখন যদি কারো উপরে কোরবানি ওয়াজিব থাকে সেভাবে নিয়ত করতে পারে, আল্লাহ তাআলা নৈকট্য সাওয়াবের নিয়তে আমি আল্লাহ তাআলার এই হুকুম ওয়াজিব হুকুম পালন করার নিয়তে আমি কোরবানি করছি।
আচ্ছা
আচ্ছা, এইভাবে সে কোরবানি নিয়ত করবে। এখন কারো উপরে ওয়াজিব নয়, কিন্তু আমরা বুজুর্গের দিনে ঘটনা শুনেছি যে ওয়াজিব না কিন্তু সেই মহত্ব সেই মহত্বের ফজিলত অর্জন করার জন্য অনেকের উপর ওয়াজিব না, সামর্থ্য নিসাব পরিমাণ সম্পদ তার কাছে নেই, তারপরও তিনি কি করেছেন অল্প টাকা টাকা সংগ্রহ করে সে তার সামর্থ্যের মধ্যে পশু ক্রয় করে আল্লাহর রাহে কোরবানি দিয়েছে। যদিও সেটা তার উপরে ওয়াজিব নয় কিন্তু সে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছে। তো এই ক্ষেত্রে সে নিয়ত করতে পারে যে আমি ইসলামের সওয়াবের নিয়তে মুস্তাহাব কাজ আদায় করার নিয়তে আমি কোরবানি করছি, এভাবে হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে এটা নিয়ত করতে পারে আল্লাহ আমাকে তুমি কোরবানি যাতে আমার উপর ওয়াজিব হয় এর তৌফিক দিয়ে দাও,
নবী সুন্নতে
নবী সুন্নত আদায় করার তৌফিক দিয়ে দাও।
সুবহানাল্লাহ,
তো এইভাবে আমরা ওই ক্ষেত্রে কোরবানি করতে পারি। আচ্ছা, আবার যে অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমাদের পিতা মাতা দাদা দাদি ইত্যাদি যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে, যদি আমি নিয়ত করি আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তার নামে কি কোরবানি করা যাবে কিনা বা নিয়ত কি হতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা নিয়ত করবো যে আমার পিতা মাতার ইসালে সবের নিয়তে আমি এই পশু আল্লাহ রাস্তায় কোরবানি করলাম, তখন কি হবে এই কোরবানির পশুর সওয়াবটা আমার পিতা মাতার আমল নামায় চলে যাবে। তো এইভাবে যদি ইসালে সবের নিয়ত হয় তো এইভাবে নিয়ত করবে। তো এইভাবে দেখা যায় যে আরো সর্বপ্রথম যে একটি বিষয় নিয়ত করতে হবে যে আমার প্রতিটা কাজে শরীয়ত সম্মত প্রতিটা কাজ শরীয়ত সম্মত ভাবে করবো, এটার একটা নিয়ত থাকতে হবে। কেন কোরবানির প্রতিটা ক্ষেত্রেই শরীয়তের অনেক আলা মাসাল রয়েছে, প্রতিটা ক্ষেত্রে গুনাহে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
আচ্ছা,
তো এই ক্ষেত্রে আমাদেরকে নিয়ত করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা কোরবানি পশু ক্রয়ের দিকে যাই, তো এই ক্ষেত্রে যে পশু ক্রয় করতে যাওয়া কোথায় যাওয়া হয়, নর্মালি আমরা জানি হাটের মধ্যে, হ্যাঁ আমাদের বাংলাদেশে হাট বলে অন্যান্য দেশে অনেক ভাষা বলে, উন্নত দেশে পশু ক্রয় করার নির্ধারিত অনেক জায়গা থাকে প্লেস থাকে, তা আমাদের নর্মালি হাট হয় পশুর নির্ধারিত হাট। তো বাসা থেকে দেখা যায় যে আমাদের বাবা চাচা যারা আছে তারা বলে যে চলো হাটে যাব, তো সবাই কিন্তু নিয়ে যায়, কিন্তু ওই ক্ষেত্রে তার নিয়ত রয়েছে
একটা নিয়ত। কিন্তু মনোর ভাই দুইটা বিষয় আছে,
জি জি,
কুরবানি কেউ কুরবানির সময় বাজারে হাটে ক্রয় করতে যাও, কেউ বিক্রয় করতে যায়,
জি জি,
ঠিক আছে, শুধু ক্রয় করতে যায় তা না, বিক্রয় করতে যায়,
জি অবশ্যই,
এখন বিক্রয় করতে না গেলে যে বিক্রয় করতে যাচ্ছে তারও কিন্তু নিয়তের বিষয় রয়েছে।
ধন্যবাদ এটা স্মরণ করে দেওয়ার জন্য। বিক্রেতা যদি নিয়তে দিকে আসি তাকে প্রথম নিয়ত করা উচিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াবের নিয়তে মুসলমান যাদের কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, এজন্য আমি যেই পশু কোরবানি করার জন্য বলা হয়েছে যে পশু ত্রুটি থাকবে না, বরং ত্রুটি মুক্ত পশু আমি বাজারে বিক্রি করতে যাচ্ছি যাতে মুসলমান সঠিক পশু পেয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারে। এখন বিক্রেতাদের মধ্যে এমন দেখা যায় যে এই তো কোরবানির সুযোগ, অনেক পশুর ভিড়, এর মধ্যে এই শর্ত নেই, কান কাটা, তিন ভাগের এক ভাগ না আরো বেশি কাটা ইত্যাদি ইত্যাদি, মানে যেই ত্রুটিগুলো পেলে দেখা যায় কোরবানি হবে না, সেই ধরনের ত্রুটি যুক্ত পশু কি করে বিক্রেতারা বাজারে এনে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তো বিক্রেতার প্রথম এটা উচিত যে আমি মুসলমানকে ধোকা দেব না এবং মুসলমানকে আমি শরীয়তের উপর আমল করার জন্য সহযোগিতা করব। তারপরে অনেক নিয়ত করতে পারে যে এটা বিক্রি করে আমার এই কাজ করব এই কাজ করব ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার প্রথম দরকার যে মুসলমানদেরকে ধোকা দেব না। আচ্ছা, এখন ক্রেতার যে বিষয়টা, ক্রেতাদের মধ্যে অনেক থাকে যে গোস্তওয়ালা পশু কিনবো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো গোস্তওয়ালা পশু অনেক গোস্ত, টেনশন নেই, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে কোরবানির উপযুক্ত পশু ক্রয় করতে হবে।
আচ্ছা,
যে স্বল্প যাতে পাওয়া যায়, এরপরে গোস্ত বেশি বেশি আছে না কম আছে, সাইজ একটু ছোট না একটু বড়, কালো না লাল, এটা হলো উত্তম থেকে উত্তমের সঙ্গে গিয়ে পড়বে। উত্তম থেকে উত্তম প্রিয় বস্তু কোরবানির ক্ষেত্রে পড়বে, কিন্তু শরীয়তে একটা শর্ত এবং নির্ধারিত আমাদের হাত সীমানা দিয়ে দিয়েছে যে যদি এই শর্ত পাওয়া যায় তখন এই পশুর কোরবানি হবে। তো সেই বিষয়টা কোন ভালো আলিম সাহেবের থেকে বা মাদানী চ্যানেল যদি দেখতে থাকে ইনশাল্লাহ তাদের এই ঘাটতি আশা করি পূরণ হয়ে যাবে, তখন তাদের কি ক্রয় ক্ষেত্রে এই বিষয়টা তাকে জানতে হবে, এটার ক্ষেত্রে নিয়ত করতে হবে। দ্বিতীয়ত, যখন সবাই যাবে, এটা দেখা গেছে জাকির ভাই যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি বুঝবেন, আমার আরাফাত ভাই যদি অভিজ্ঞতা থাকে, দেখেছি যখন আমরা হাটে গেছি ছোটবেলা যে রাস্তাঘাটে মানুষ ঘাস লাগায়।
আচ্ছা,
তো ঘাস লাগা অনেকে যে ঘাস নিয়ে নেই যে আমাদের যখন যে পশুটা ক্রয় করা হবে সেটাকে খাওয়াবো।
আচ্ছা, কার ঘাস?
এখন এখন দেখা যায় যে নাবালিক আছে, তার তো বিবেক বোধে তার তো শরীয়তে গৃহস্থতা নেই, কিন্তু তার সাথে বড় তো গেছে না, তার তো জিম্মাদারি তাকে শরীয়তের উপর আমল করানো এবং তাকে সতর্কতা মূলক যে বিষয়গুলো বলে দেয়া,
সাথে সাথে আপনার পশু আনতে হবে, পশুদের ডিস্টার্ব করে মানুষের গাছ থেকে একটা ব্যাথের জন্য
এই ক্ষেত্রে যে বান্দাদের হক এইসব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি হাটে যাব, যাওয়ার মধ্যে যাতে কোন শরীয়ত বিরোধী কাজ না হয় সে নিয়ত করা। যখন বান্দা নিয়ত করবেন আল্লাহ তাআলা সেটা ইখলাসের সাথে করে সেটা আমাদের বরকত দেবে। প্রতিটা ক্ষেত্রে তাকে জুলুম না করার এবং অন্যের হক নষ্ট না করার প্রবণতাই তার মধ্যে কাজ করবে। তো বাসা থেকে যখন বের হবে হাট পর্যন্ত কি নিয়ত করা যে আমি ইনশাল্লাহ শরীর বিরুদ্ধে কোনো কাজ করবো না, অন্যের ঘাস অন্যের কুটা যেগুলি বলে খড় কুটা ইত্যাদি ইত্যাদি লাঠি দড়ি ইত্যাদি আমরা বিনা অনুমতিতে নেব
না।
আচ্ছা, এরপরে যদি আমরা হাটের মধ্যে যাই, হাটের মধ্যে গিয়ে উত্তম থেকে উত্তম পশু ক্রয় করার নিয়ত এটা আমরা প্রথম থেকে শুনে আসতেছি, তা হাটের মধ্যে গিয়ে যে বিষয়টা হয় এখানে অনেক নিয়তের বিষয় আছে এবং অন্তরের বিষয় আছে। সেটা হলো হাটের মধ্যে গেলে আমরা জানি যে এখানে পবিত্রতার পরিবেশ সৃষ্টি হয় না, গড়ে ওঠে না, বরং নাপাকি এবং অপবিত্রতার একটা পরিবেশ সৃষ্টি হয়।
আচ্ছা,
ঠিক না, পশুর পায়খানা প্রস্রাব ইত্যাদি। তো এই ক্ষেত্রে নিয়ত করা যে আমার নামাজ কাজা হবে না। আমরা দেখেছি যে পশু ক্রয় করতে গেলে আসর নামাজও পড়ে যায়, জোহর নামাজও পড়ে যায়, মাগরিব নামাজ, অনেকের যে মাঝহাবি লোক দেখতে তো মাশাআল্লাহ দাঁড়িয়ে টুপি আছে কিন্তু তাদেরও দেখা যায় এই পশু কেনার চক্করে তাদের নামাজ কাজা হয়ে যায়।
মানে শাইখের তরিকা একটা ওয়াজিব ইবাদতের জন্য
ফরজে আইন
তরক করে দিল।
আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখা যায় শাইখের তরিকা দামি রলেছেন, খুব সুন্দর বলেছেন যে সাথে কিছু পোশাক রাখা বা কৌশল অবলম্বন করা যাতে নামাজ পশু কেনার জন্য নামাজ কিন্তু মাফ হবে না, সেটা বিক্রেতার ক্ষেত্রে হোক ক্রেতার ক্ষেত্রে হোক। এই ক্ষেত্রে আমার নিয়ত করতে হবে আমার নামাজ যাতে কাজা না হয়। আচ্ছা, দ্বিতীয়ত এটা বাহানা এটা আসে যা আমার তো পোশাক নাপাক হয়ে গেল, এবং পোশাক নাপাক হয়ে গেল এখন তো আমি একটা ওজোর পোশাক না পাল, পোশাক না দিয়ে আমি কিভাবে করবো? এই ওজোর দিয়ে সে কি করে নামাজ কাজা করে ফেলে। তা আমি এমনও দেখেছি এমন ইসলামী ভাই যে পশু ক্রয় করতে গিয়ে তার সাথে একটা সাইড ব্যাগে আরেক সেট পোশাকও নিয়ে যায়।
আচ্ছা,
এখানে মনে হবে একটা বোঝার বিষয়, যারা মোটরসাইকেল চালায় এরা কিন্তু ঠিক এই বৃষ্টির সময় যেন
বৃষ্টি থেকে সুরক্ষার জন্য
একটা রেইনকোট নিয়ে নেয়,
আল্লাহর রহমত থেকে বাঁচার জন্য
একটা ঠিক এই জিনিস একটা নিয়ে নেয়। এভাবে যখন কলেজ ভার্সিটিতে বিভিন্ন ছাত্ররা যায় বা কোন চাকরিতে যারা চাকরি করে এরা যায়, তখন কিন্তু যদি বৃষ্টির দিন হয় একটা এক্সট্রা আপনার ছাতা এক্সট্রা জিনিস আমরা কিন্তু টিকে প্রয়োজনে অনেক সময় নিয়ে থাকি। কিন্তু এরকম বিষয় যখন আসে যখন এটা সে এক্সট্রা বিষয়টা মনে করেন বৃষ্টি থেকে বাঁচার জন্য নয় বরং আমার আখেরাতে আজাব থেকে বাঁচার জন্য,
আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার উপর যে কাজটা ফরজ করেছেন সেই ক্ষেত্রে আমাদের কোন
এই বিষয়ে একটা জামা নিতে হবে।
সেটা যদি নিয়ত করে নেয় সে সব পাবে।
আমাদের সেখানে করণীয় কি, আমাদের নিয়ত কি হওয়া দরকার সেখানেও, আমরা ঘর থেকে বের হলাম সেখানে যেন নামাজ আমাদের কাজা না হয়, সেখানে গিয়ে যেন কোন রকমের আমাদের অলসতায় কাজ না করে। খুব সুন্দর মাদানী ফুল চলছে আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতাও খুব মনোযোগ সহকারে হয়তো বা দেখছেন। এক ইসলামী ভাই বিবারিয়া থেকে আমাদেরকে এসএমএস করলেন, শিমুল ভাই ধন্যবাদ আপনাকে। আরেক ইসলামী ভাই ও বিবারিয়া থেকে হোসাইন মিয়া, উনি জিজ্ঞাসা করলেন যে নিয়ত না করলে কি কোরবানি হবে না, আমরা নিয়ত সম্পর্কে শুনতেছিলাম, নিয়ত কেন করবেন না আপনি? নিয়ত তো আপনার মেইন জিনিস, প্রথমে তো আপনাকে নিয়ত করতে হবে যে আমি কোরবানি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তালা যে আমাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করছি আমি কোরবানি দিয়ে। আসলে আলোচনা হচ্ছে আরো চলবে ইনশাল্লাহ নিয়তের ব্যাপারে, আমরা যখন মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখব তখন অবশ্যই আমরা এই জ্ঞানগুলো অর্জন করতে পারবো। অনেকেই আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন যারা কোরবানি দিবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি যে আজকে নিয়ত সম্পর্কে যেই কথাগুলো শুনতেছেন, মাদানী ফুলগুলো শুনতেছেন, এগুলো আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা রয়েছে এলাকার মধ্যে যাদেরকে বলা সম্ভব আপনি তাদেরকে বলেন যে ভাই কোরবানির আগে এই এই নিয়ত আমাদের হওয়া চাই, অর্থাৎ গরু কিনা থেকে কোরবানির পশু কিনা থেকে একেবারে শেষ পর্যন্ত আপনার কি কি করণীয় কাজ এগুলো আপনি যদি সম্ভব হয় লিখে নেন, আর না হয়তো যদি ভালো মুখস্থ হয়ে যায় তো মোবারকবাদ, আপনাকে এগুলো বারবার স্মরণ করা উচিত যে আমি গরু কিনতে বাজারে যাব সেখানে আমার কি করণীয়, গরু নিয়ে আসবো রাস্তার মধ্যে যেন মানুষের হক আদায় না হয়, এই যে নিয়তের ব্যাপার আলহামদুলিল্লাহ মোবারক দাওয়াত ইসলামী আমাদের খুব সুন্দর মাদানী ফুল দিচ্ছেন। আমরা অনুষ্ঠান দেখি ইনশাল্লাহ আরো জ্ঞান আমাদের অর্জন হবে, কিছু কল নিয়ে নিয়ে এরপরে আবার ইনশাল্লাহ আমরা আলোচনা ধারাবাহিকতা আবার শুরু করবো ইনশাল্লাহ। জি কল চালিয়ে দিন।
খুব সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে কোরবানির নিয়ত মাশাআল্লাহ, এখানে আমার উপস্থিত আছেন আমার প্রিয় একজন মুবাল্লিগ দাওয়াত ইসলামী মাশাআল্লাহ জাকির ভাই, ভালো লাগতেছে অনুষ্ঠানে দেখে, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করুক, আর এখানে যা কিছু আলোচনা হচ্ছে এর উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক।
মাশাআল্লাহ তুষার, নূর হোসেন তুষার ভাই আমাদেরকে ঢাকা থেকে ফোন করলেন আর খুব আনন্দ প্রকাশ করলেন যে আজকের অনুষ্ঠানে খুবই প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা আপনারা করতেছেন, বিশেষ করে নাম নিয়েও বললেন, আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে তুষার ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে। আসলে আমাদের উদ্দেশ্য তো এটাই যাতে করে যেই সময় যে বিষয়টা প্রয়োজন, ঠিক না মানোয়ার ভাই, এখন আমাদের এটাই প্রয়োজন যে মানুষ এখন থেকেই কিন্তু গরু কেনার বিষয়টা তারা সিদ্ধান্ত নিবে, এখন থেকেই কোরবানির জানোয়ার কেনার বিষয়টা সিদ্ধান্ত নিবে যে কবে কিনবো, তো এখন থেকে যদি আমরা এই বিষয়টা নিয়ে সামনে আলোচনা করি তবে তাদের মধ্যে নিয়তের ব্যাপারে কমপক্ষে যাতে
এভাবে ক্রেতাগণ ক্রয় করার জন্য যাচ্ছে, তো এদের প্রতি আমাদের আসলে মূল নিয়তের বিষয়গুলো পড়া,
যেহেতু পূর্বে আলোচনা হলে সেই বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়, সচেতনতামূলক এই কথাগুলো এবং নিয়তের বিষয়টা যদি ছড়িয়ে যায়, আর তারা যদি সমস্ত লোক থেকে একজন লোক সে ভুল নিয়তের মধ্যে থাকে আর সংশোধন নিজেকে করে নেয় তো সেটা কিন্তু নাজাতের উসিলা হতে পারে।
অবশ্যই।
আচ্ছা, যেটা বলছিলাম যে হাটের মধ্যে, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আমাদের শেষ পর্যন্ত আমরা যাবো যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেয়। যে হাটে যাওয়ার পরে দরদাম করা যে পশুর বিষয়টা, তো সেই ক্ষেত্রে আমাদের নিয়ত হতে পারে যে দরদাম করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে
মোবারক,
যে পণ্য যা রয়েছে তার এর দাম কিছুটা কমানো চেষ্টা করা, ঠিক আছে, এটা
ক্রয় বিক্রেতা আর বিক্রেতার সাধ্য অনুযায়ী উভয়জন দর কষাকষি করলো,
হ্যাঁ, তো এটা করা, তো সেই ক্ষেত্রে আমরা এই সুন্নত আদায় নিয়ে আমরা কিছু আর এর মধ্যে শেখের কথা আমি জানি সুন্নত খুব চমৎকার কথা বলেছেন, হয়তো আমাদের বুঝে নাও আসতে পারে কিন্তু আমলটি অনেক মহৎ হবে। আসলে বিষয় তো কোরবানি, তা আমি এখন যে কথা বলবো এটার মধ্যে কোরবানি নিহিত, যে আত্মত্যাগের যে বিষয়টা আমি জানি সুন্নত বলে যে অনেক গরিব মানুষ থাকে না, যে তারা অনেক কিছু বিক্রি করতে আনে, যেমন কোরবানির পশু অনেকের গরিব দেখলে বোঝা যায় তিনি গরিব এবং অনেকের পরিচিত হয়ে যায় হাটের মধ্যে, দেখা যায় আশেপাশের মানুষ এই পশু আনে, তো দেখা যায় যে অনেকে ব্যবসায়ী তারা গরু আনে পশু আনে
জি
বিক্রি করার জন্য, আবার অনেক আছে যে আমার পালের মধ্যে ছিল গরিব, আমার টাকার প্রয়োজন, বা মেয়ে বিয়ে দিতে হবে, বা ছেলের অ্যাডমিশন কোথাও হবে ভালো জায়গায়, এখন একটা গরু আছে বিক্রি করে দিলাম, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে যদি জানা যায় যে এই ব্যক্তি অসহায় এবং তার পশুর যদি শর্তাবলী পাওয়া যায় আর আমার যদি সামর্থ্য থাকে, সেক্ষেত্রে আমিরুল ইসলাম বলে সেই গরিবের পশু সে যা চায় সেটা দিয়ে কিনে না, তখন যে ওই ব্যক্তি একে তো খুশি হবে,
খুশি হবে
আর তার এই টাকাটা কাজে লাগবে। এখন তার ক্ষেত্রে যদি দরকার সরাসরি করে না, বরং সে যদি উদাহরণস্বরূপ 26,000 টাকা চায় তো তাকে 30,000 টাকা দিয়ে দাও। তো বর্তমানে এমন তো বিরল, ঠিক আছে, কিন্তু আমি গেলে তোমাদের একটা জজবা যে বা গরিবের উপকার করো, কোনো না কোনো ভাবে উপকার করো। আপনি চিন্তা করেন যদি কেউ উদাহরণস্বরূপ 50,000 টাকার গরু বলে যে ভাই এই গরু 50,000 টাকা, তো ভাই আপনার কি অবস্থা, বলে যে আমি এই অবস্থা, অবস্থা খারাপ, বা আমি দরিদ্র, আমার গরু কেন বিক্রি করতে আছে, যে আমার এই টাকার প্রয়োজন, বা আমার ঘর ভেঙে গেছে, ঘরটাকে ঠিক করতে হবে, ঝড় তুফানের অবস্থা ইত্যাদি ইত্যাদি সে বললো, তখন আপনি বললেন ঠিক আছে আপনার গুরু তো 50,000 টাকা চাইলেন, আমি আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারক উসিলায় আমি আপনাকে 63,000 টাকা দিলাম। আপনি বলেন ওই ব্যক্তিটা কেমন দোয়া আসবে, আর এই 13,000 টাকা হতে পারে তার 13,000 টাকা সে সামর্থ্যবান, তার এই 13,000 টাকা তেমন কোন গায়ে লাগবে না, কিন্তু ওই ব্যক্তির জন্য 13,000 টাকা 13,00,000 টাকার মতো গুণ দিবে, আর তার থেকে যে দোয়া আসবে তামিজ আলু সুন্নাত আল্লাহওয়ালাদের জেহেন,
সেই দোয়া কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে,
সেই দোয়া টাকা দিয়ে পাওয়া যাবে অসম্ভব। আল্লাহ তো আমাদের এই জেহেন দেখো যাতে হয় এই নিয়ে আমরা করতে পারি ইনশাল্লাহ, যদি আমার সামর্থ্য থাকে আমি তো দরকসাবসে সুন্নাত আদায় করব, কিন্তু যদি এমন ব্যক্তি মিলে যায় তামিজ আলু সুন্নাত থেকে ওলিয়ে কামিলের কথা শুনে আল্লাহ সন্তুষ্ট জন, আমি সেই গরিবের উপকারের নিয়ে আমি সামর্থ্য থাকলে আমি বেশি দিয়ে ক্রয় করে আনবো। আচ্ছা, তারপরে আমরা যখন পশু ক্রয় করব, করার পরে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যেমন একে দড়ি কিনতে কার পণ্য করে, ছড়ি কিনতে কার পণ্য করে, শেষে কোরবানির দিন বিভিন্ন সমস্যা, এর দড়ি নিয়ে টানাটানি হকতালাফির অনেক বিষয় আছে, তা আমরা ওই পশুর হাতে কি করবো, পশুর কি কি প্রয়োজন কোরবানি উত্তম ভাবে দেওয়ার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি আমরা খেয়াল রাখি, এটাকে সবসময় আমাদের মধ্যে হাজির রাখি, তখন দেখতে পারবো যে ইসমাইল আলাইহিস সালাম তার পিতার সাথে যে বেয়াদবি না হয়, পিতার সাথে কষ্ট না হয়, এজন্য কত মুবারক বাণী বলেছেন যে বাবা আপনি হাত পা বেঁধে নিয়েন, আমার মুখটাকে উপর করে নিয়েন, ছুরিটাকে ভালোভাবে ধার করে নিয়েন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেই বিষয়গুলো যেটা আমরা খেয়াল রাখি।
আচ্ছা মনোয়ার ভাই, আমরা হাটে আছি এখন পর্যন্ত, যেখানে গরু কেনার কাজ চলতেছিল, এখানে একটা বিষয় যে অনেক সময় মানুষ যারা বিক্রেতা আসে হাটের মধ্যে, ঠিক আছে, আরাফাত ভাই মনোয়ার ভাই, যে বিক্রেতা যে আসে তার জানোয়ার নিয়ে, এখানে অনেক বিক্রেতা এরকম হতে পারে যে তারা নিজের গরুটা ল্যাংরা আছে কিন্তু সেটা প্রকাশ করছে না, বিক্রেতা ক্রেতার কাছে প্রকাশ করছে না আমার এই জানোয়ারের মধ্যে এই দোষ আছে, এটা কত বড় এক হক নষ্ট না?
এটা তো একটা দুঃকর্ম,
যে বিষয়টা কিন্তু পূর্বেই বললাম, আরাফাত যেমন বললো যে বিক্রেতার কি কি নিয়ত হওয়া দরকার, তো বিক্রেতার প্রথমেই এটাই নিয়ত হওয়া দরকার, বা আমি মুসলমানকে ধোকা দিব না,
হারিয়ে বলে
একটু ধোকা দিব না, আমাদের স্মরণ রাখা উচিত এবং নিয়ত হওয়া দরকার। এখন দেখা গেছে প্রয়োজনে বা সে কি করবে, এখন একটা জানোয়ার বিক্রি করতে হবে, এখন দেখা গেল কি সে কি করলো, ও তার জানোয়ারের গোপন যে বিষয়টা রয়েছে যেটা প্রকাশ করলে বিক্রি হবে না, বা যে জানোয়ারটা কিনবে সে ধোকায় পড়ে যাচ্ছে, তারপরও দেখা যায় মানুষ কি করে, সবাই না কিছু সংখ্যক লোক এরকমের, তার জানোয়ারের সেই দোষটা ল্যাংরা গরু হোক বা কান কাটা হোক বা যেই ক্ষুদের কারণে কোরবানি না বলা হয়েছে, যেন এরকমের ক্ষুদ ওলা জানোয়ার দিয়ে যেন কোরবানি দেওয়া না হয়, তো আমাদের উচিত যেন
এটার কারণে জাকির ভাই অনেক মাইনাস পয়েন্ট আছে এর জন্য, বলে কিভাবে সে যদি এটা করে এরকম, যে প্রথম তো আল্লাহ তাআলার উপর ভরসা, এর মধ্যে তার ঘাটতি,
জি,
যে আমি এরকম না করলে এটা বিক্রি হবে না, আমি যে মানুষকে ধোকা না দিই তাহলে বিক্রি হবে না, তো এটা মাস্ট যে তার রিজিকের যে বিষয়টা রয়েছে এটা আল্লাহ তাআলার উপর ভরসা, একেবারে এটার মধ্যে ঘাটতি, তারপর সাথে সাথে মানুষকে ধোকা দেওয়ার যে গুণা এটা সে বহন করছে, আর তার কারণে যদি আরেকজন মুসলমান ভাইয়ের কোরবানি না হয়,
এটাই বলতে চাই আমি, আমার এই ধোকার কারণে যে আমি একটা ল্যাংড়া গরু নিয়ে আসলাম বা গরুর ভিতরে জানোয়ারের ভিতরে দোষ আছে সেটা আমি প্রকাশ করলাম না, গোপন রেখে ওটা আমি দিয়ে দিলাম, আর আমার এতটুকুর কারণে যদি আমার ওই মুসলমান ভাইয়ের কোরবানি না হয় তবে আমার অবস্থা কি হবে? এই ভয় আমাদের অন্তরে থাকা উচিত। আমরা যারাই বিক্রেতা আছি, জানোয়ার গরু বিক্রি করি, আমাদের উচিত এই বিষয়গুলো খেয়াল রাখা, যেন আমি কাউকে ধোকা না দেই, আমার কারণে যেন কারো কোরবানি নষ্ট না হয়। জি মনোয়ার ভাই কোথায় ছিলেন?
এই ক্ষেত্রে যখন আমরা পশু ক্রয় করলাম,
জি,
তো আনার ক্ষেত্রে, বাড়িতে আনার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে। দেখা যায় যে পশু আমার বড় ক্রয় করলাম কিন্তু মানুষ নিলাম ছোট বাসায় আনার জন্য, তো দেখে রাস্তায় ছুটে যায়, ছুটে গিয়ে অন্যের ঘাস খেয়ে ফেলে, অন্যের জমির ফসল নষ্ট করে। তো এই ক্ষেত্রে আমাকে,
এটা তো বা অন্যের, অনেক সময় এরকম দেখা যায় যাকে গরু দড়ি ধরতে দিল তাকে সব গরু নিয়ে গেল, একেবারে এখন তার অবস্থা যে একেবারে তাকে থেকে বেহাল করে দিল, এটা কি
আবার আবার কি করে যে পশু তো বড়, ছোট গাড়িতে ভাড়া বাঁচানোর জন্য উঠায়। কিছুদিন আগে মাদানী মুজাকারার মধ্যে এপিসোডে দেখানো হয়েছে যে অনেক বড় একটা পশু কিন্তু ছোট গাড়ির মধ্যে খুব কষ্ট করে ঘাড়কে মুড়িয়ে, হ্যাঁ, পাকে গুটিয়ে বেঁধে খুব কষ্ট করে আনা হচ্ছে।
আসলে এই জায়গায় কিন্তু মনোর ভাই আমাদের এটা বুঝতে হবে, যেভাবে আমরা আমাদের হক বুঝি, আমাদের অধিকার, আমাদের এই অধিকার, এই অধিকার আমরা কত কিছু দাবি করি আমাদের মাতা পিতা থেকে, আমাদের স্বাভাবিক দেশ থেকে, মানে যেখান থেকে আমরা যে অধিকার আমাদের আছে আমরা দাবি করে থাকি, তদ্রুপ আমাদের মনে রাখতে হবে পশুরও কিছু অধিকার রয়েছে। যে আমরা যখন পশু ক্রয় করি, এই পশুকে যখন কোরবানির জন্য আনলাম, এই পশুর পুরো কিন্তু দেখার দায়িত্ব কিন্তু আমার। তখন
এই বিষয়টা আরাফাত ভাই, যে অনেকে এই বিষয়টা থেকে উদাসীন থাকে এই বাহানা দিয়ে যে পশু তো কোরবানি করি, তোকে তো কোরবানি করা, আমি তো এতটুকু কষ্ট দিচ্ছি না, আমি শুধু বা তাকে আনার ক্ষেত্রে কষ্ট দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে যে শরীয়তের মধ্যে কোরবানির জন্য যতটুকু কষ্ট দেয়া ওটা আমাদের জন্য মাফ, ওটা আমাদের জন্য, ওটা আমাদের জন্য ইবাদত।
এর মধ্যে কিন্তু বলা হয়েছে উত্তম থেকে উত্তম ভাবে, যেন একেবারে কম কষ্ট হয়, চুরি যেন ধারালো হয়, একেবারে সহজ ভাবে উত্তম ভাবে কষ্ট দিয়ে না। এমন অনেক সময় দেখা যায় মনোর ভাই যে কোরবানি দেয় এমন ভাবে বাঁধে যে একেবারে মানে জবাই করে দিল, এরপর খোলাও হয় না, মানে এই অবস্থায় একেবারে কষ্টের মধ্যে জানটা যায়, এগুলো কিন্তু পশুর উপর জুলুম।
আরাফাত ভাই, মনোর ভাই ইনশাল্লাহ আবার আসবো আপনাদের কাছে এই বিষয় নিয়ে, নিয়ত সম্পর্কে ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠান নিয়ে কোরবানি ও আমাদের করণীয় আমরা চেষ্টা করব পরবর্তীতে আবার আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসার জন্য ইনশাল্লাহ। কিছু দর্শকের কল রয়েছে আমাদের মাঝে, কল চালিয়ে দিন।
ওয়ালাইকুম
আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি মোহাম্মদ মেহরাজ আফতারি সিলেট মৌলের বাজার থেকে। মাশা আল্লাহ, কুরবানি ও আমাদের করণীয় অনুষ্ঠানটা মাদানী চ্যানেল থেকে আমরা উপহার পেয়ে খুবই আনন্দিত, আর আমার জাকির ভাইকে প্রোগ্রামে দেখে আরো ভালো লাগতেছে। আশা করি জাকির ভাই আপনি ভালো আছেন, আর উপস্থিত মল্লিক ভাইদেরকে মোবারকবাদ, আর মাদানী চ্যানেলের সাথে যারা জড়িত রয়েছেন সবাইকে অসংখ্য ভাবে মোবারকবাদ। আর আশা করতেছি এইভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে আরো অনেক অনেক প্রোগ্রাম আমরা পাবো
ইনশাআল্লাহ তাআলা। মেহরাজ ভাই দোয়া করবেন যাতে করে মজলিস মাদানী চ্যানেলে যারা কাজ করতেছেন সকল ইসলামী ভাই মিলেমিশে এভাবে করে সুন্দর অনুষ্ঠান যেন আপনাদেরকে আমরা পুরস্কার উপহার দিতে পারি। আর জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া মেহরাজ ভাই অনেক ভালো আছি, আপনিও আশা করি ভালোই আছেন। আর আজকের বিষয়ে তো দেখতেই আছেন নিয়ত সম্পর্কে চলতেছে কোরবানি ও আমাদের করণীয়, ইনশাআল্লাহ অনুষ্ঠান একের পর এক আসবে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে কোরবানির নিয়ত। তো এখন মনোর ভাই আলোচনা করছিলেন গরু কেনার বিষয়, হাটে যাওয়ার বিষয়, বাজারে গিয়ে নিয়ে আসার বিষয়, এর ফাঁকে আমি একটি বিষয় দর্শকের সাথে শেয়ার করতে চাই। যখন আমরা কোরবানি দেওয়ার নিয়ত করলাম, কোরবানি দেওয়ার নিয়তের যে এক বিশেষ কিছু দিক রয়েছে, এখন আমি কোরবানি দিব ডানে তাকাই বামে তাকাই যে আমার বড় ভাই কোরবানি দিচ্ছে তার গরুটা কত হাজার দিয়ে কিনছে, আমার চাচাতো ভাই কোরবানি দিচ্ছে তার গরু কত দিয়ে কিনবে, ডানে বামে তাকাই, এরপরে চিন্তা করি আমারটা যেন তার চেয়ে বেশি দামের হয়। হ্যাঁ, আমার জ্যাঠাতো ভাই 50,000 দিয়ে গরু কিনেছে, আমার আপন ভাই 60,000 টাকা দিয়ে গরু কিনেছে, আমারটা যেন 70,000 টাকার হয়, এলাকার মধ্যে, বংশের মধ্যে, সমাজের মধ্যে যেন মানুষ বলে না ওদের দুই ভাইয়ের চেয়ে এ বেশি দাম দিয়ে গরু কিনেছে। আপনার নিয়ত কি, কোন নিয়তে এইসব করছেন? নিয়ত তো ঠিক করেন আগে, এরপরে যত দাম আপনার যত টাকা আছে আপনি কিনেন, কিন্তু আগে নিজের নিয়তকে, নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। যদি এই রকমের কোনো কিছু থাকে যে মানুষকে দেখানোর জন্য, তবে কোনো লাভ নেই। 79,00,000 টাকা দিয়েও যদি কোরবানি দেন কোনো লাভ নেই, কি লাভ হবে? শুধু সৃষ্টিকে দেখানোর জন্য কোনো লাভ এখানে নেই। তো আমাদের আগে কোরবানির গরু, কোরবানি যে গরু কিনবো আমরা, জানোয়ার কিনবো আমরা, এই কেনার আগেই আমাদের অন্তরের নিয়তটাকে যেন আমরা পরিষ্কার করি, যাতে করে কোনো ব্যক্তিকে, কোনো সৃষ্টিকে, কোনো মানুষকে খুশি করার জন্য আমাদের উদ্দেশ্য না থাকে। খুশি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে করার জন্য আমাদের এই কোরবানি করতে হবে। মনোয়ার ভাই কাছে ছিলাম।
জি, আসলে এখানে তো আরো অনেক বিষয় আছে যে কোরবানির মধ্যে পশুর কি কি নিয়াত হওয়ার দরকার, কয় ভাগ হয়, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। তো এই বিষয়টা ক্লোজ করি আমরা, যে পশু যখন আমরা আনবো তো এক্ষেত্রে খেয়াল রাখবো এখানেও যাতে মানুষের হক নষ্ট না হয়, এবং কারো ঘর বাড়ি বা কারো অনেক খেতি খামার ঘাস খেয়ে ফেলে পশু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিলাম।
মনোর ভাই, এখানে একটা কথা রয়ে গিয়েছে যে বাজার থেকে যখন গরু আনবে, পশু আনবে, তো যারা বাজার বসায় এদের কিন্তু একটা হক রয়েছে, অনেকে কিন্তু সেই হকটা না দিয়ে এসে যায়।
আচ্ছা,
সেটাকে আমাদের, আমরা সহজে বলতে পারি যে হাট কমিটি যে হাটের ব্যবস্থা করে, পশু বিক্রেতাদের সুবিধা করে দেয়, আর পশু যে ওই বিক্রেতাদের সুবিধা যে করে দিল, এটা পশু বিক্রি করার ক্ষেত্রে ক্রেতা থেকেই একটা নির্ধারিত পরিমাণ টাকা রেখে থাকে। এটা আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে, যেমন কেউ বলে হাসলি, কেউ বলে প্রবণতা না থাকে যে কাউকে ঠকানো এবং কারো হক নষ্ট করা, এবং এটা
এটা ওদের
আমার পশুর উপর প্রত্যক্ষ ভাবে প্রভাব, এটা আমরা পরে দেখবো, পূর্বে দেখবো যে আমাদের অন্তরের মধ্যে কি প্রভাব পড়ে।
আচ্ছা,
আমরা পূর্বে বলেছি যে অন্তরে পাকাপোক্ত ইচ্ছাকে নিয়ত বলে, আমাদের নিয়ত এটা থাকবে না যে আমরা কাউকে ঠকাবো।
জি, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আজকে নিয়তের ব্যাপারে। এমন কিছু বিষয় চোখে পড়ে যেগুলো আজকে না বললেই নয়, যেমন কোন ব্যক্তি কোরবানি দিল, কোরবানি দেওয়ার জন্য সে গরু কিনলো, আর গরু কেনার পরে সে নিয়ম অনুযায়ী দুদিন আগে কিনলো বা তিন দিন আগে কিনলো, এরপরে সে সেটাকে ভালো মতন খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, গোসল করাচ্ছে, কিন্তু পাশের কিছু মানুষ এরকমের মনোরবাই হয়ে থাকে বিষয়টা, যে ভিতরে ভিতরে ওই ব্যক্তি সম্পর্কে একটা ধারণা নিয়ে আসে, কি রকমের একটা ধারণা নিয়ে আসে যে এত টাকা থাকার পরেও সে 7 ভাগে কোরবানি দিচ্ছে, এরকমের এক ধারণা। এরপরে আবার বলে কি, দেখো 20,00,000 টাকার মালিক আছে কিন্তু মাত্র 60,000 টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিচ্ছে। অর্থাৎ কোরবানি দাতার ব্যাপারে তাদের অন্তরে এক বিদ্বেষ বলতে খারাপ ধারণা করতেছে, যে এত টাকার মালিক কিন্তু ভাগে কোরবানি দিচ্ছে, আবার এত 20,00,000 টাকার মালিক কিন্তু মাত্র একটা গরু দিয়ে কোরবানি দিচ্ছে। এভাবে তো আসলে করা ঠিক না। মনে মনে অন্যের ব্যাপারে, তার অবস্থা তো আমরা জানি না, সে অন্তরে কি আছে, তার নিয়ত কি আছে, সে যে কোরবানি দিচ্ছে এই সম্পর্কে তো আমরা জানি না।
বরং মুসলমান সম্পর্কে হুসনে গুমান, সুধারণা রাখা,
ভালো ধারণা,
এটা হচ্ছে ইবাদত। আপনার হাদিস শরীফে এটা ইবাদত বলা হয়েছে, অর্থাৎ হুসনুল জন্নি মিনাল ইবাদা, অর্থাৎ হুসনে জন, আপনার সুধারণা করা মুসলমানের প্রতি, এটা হচ্ছে ইবাদতের মধ্য থেকে রয়েছে। তো আমাদের উচিত মুসলমানদের প্রতি সুধারণা করা, সুধারণা এটা সম্পূর্ণ আমাদের নিষেধ রয়েছে।
আসলে এরকম একটা ধারণা চলে আসে, তো আমাদের এরকম ধারণা না করা উচিত, সে কোরবানির জন্য গরু কিনে।
আর কিন্তু এরকম যখন কোরআনের সৃষ্টি হয় না, মানুষ কি করে, আসলে কোরআনের পাকে এটা খুব সুন্দর করে বর্ণনা রয়েছে। তো যখন মানুষ কি করে, একজনের প্রতি কোরআনের সৃষ্টি হয়, তো এবার কোরআনের সৃষ্টি হওয়ার প্রত্যেকের পরে এর দোষের প্রতি যখন সে বারবার কি করে এখন তাজাসুস, মানে কি করে এটা বারবার দেখতে চায়, তবে কি করে এর একটা দোষ দেখলো, এখন সেটা নিয়ে মানুষের কাছে আবার
কি শুরু করে দিল,
বিভিন্ন আপনার এই সম্পর্কে সমালোচনা শুরু করে দিল, এক গুণা থেকে আরেক গুণা, এক গুণ থেকে আরেক গুণা, এগুলো আস্তে আস্তে বড় গুণার দিকে যায়। তো আমাদের উচিত হবে আমরা যেন বড় গুণার দিকে না যাই, তো শুরু থেকেই আমরা যেন মানুষের প্রতি, আমাদের মুসলমান ভাইদের প্রতি কোনো কুধারণাই না করি, বরং হুসনে জান সুধারণা যেটা আমরা সবসময় করি,
এটা আমাদের উচিত হয়েছে। কোরবানি দাতা যিনি কোরবানি দিচ্ছে, সে যতটুকু সম্ভব একা দিক বা ভাগে দিক, এটা তার ব্যাপার, এটা নিয়ে তার ব্যাপারে আমাদের কোনো ধারণা না নেওয়াই উচিত। আর গরু কোরবানি বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের হয় না, গরু দিয়েও কোরবানি হয়, এরপরে ছাগল দিয়েও হয়, আর কি দিয়ে হয় মনে হবে বাংলাদেশে?
বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন হয়, তো বিশেষ করে আমাদের দেশে বেশি গরু হয়ে থাকে,
গরু হয়ে থাকে,
মাঝে মাঝে উটও দেওয়া হয়,
আচ্ছা,
আর ছাগল দেওয়া হয়। তো এই যেহেতু প্রসঙ্গটা আসছে, তো এই ক্ষেত্রে আমাদের যে নিয়াত করতে হবে, বুঝতে হবে যে অনেকে কি করে, পরিবারের পক্ষ থেকে একটি পশু নিয়াত করে, যে পরিবারের পক্ষ থেকে একটা ছাগল,
আচ্ছা,
তো দেখা যায় যে কারোই যদি কারো ওয়াজিব থেকে থাকে কারোই কোরবানি হয় না, কেন এটা নিয়াত করতে হবে এইভাবে, ছাগলের মধ্যে অংশ দেয়া যায় এক ভাগ, এখন যদি বলে পরিবারের পক্ষ থেকে, তার মানে কারণ নির্দিষ্ট করলো না, নির্দিষ্ট করা হয়নি, তার কোরবানি হবে না, ঠিক আছে? হ্যাঁ, যদি এটা নিয়াত করে যে আমার পরিবারের মধ্যে আমার বড় ভাই বা আমার বাবা সামর্থ্য আছে, হিসাব পরিবার সম্পদে সে মালিক, আমার পক্ষ থেকে এই কোরবানি, তখন তো বাবা যদি কোরবানি দেয় বস্তু তো সবাই খেতে পারবে, কিন্তু শরীয়তের মধ্যে যার উপর ওয়াজিব তার অংশ অবশ্যই দিতে হবে, তার নিয়ত করতে হবে,
আচ্ছা
আচ্ছা। আর বড় পশু যেমন গরু আছে, গরু উট ইত্যাদি, এগুলোর মধ্যে সাত ভাগ পর্যন্ত দেয়া যায়,
দেয়া যায়।
আর এগুলো বয়সের বিষয় তো বিস্তারিত ইনশাল্লাহ অনেকে জানে, আর জানার চেষ্টা জানা থাকা অবশ্যই
প্রয়োজন আমাদের নিয়তের বিষয়ে,
নিয়তের
বিষয়ে।
এই ক্ষেত্রে আর বড় পশুর ক্ষেত্রে আকিকা নিয়ত করা যায়, যদি নিয়ত করে যে আমি ছয় ভাগ, হ্যাঁ, আমার যে আত্মীয় স্বজন পরিবারের মধ্যেই হয়ে থাকে, মানে মা বাবা ভাই বোন এভাবে দেখা যায়, ছয় জনের মধ্যে, ছয় জনের মধ্যে নিসাব পরিবার সম্পদ আছে, তাদের প্রত্যেকের উপর ওয়াজিব, তো ছয় ভাগ হলো, এক ভাগ বাকি আছে, যদি কারো আকিকা না দেয়া থাকে, যদি সেখানে আকিকা নিয়ত করে নেয় যে এক অংশ আকিকার জন্য, তো তার আকিকা আদায় হয়ে যাবে। তো এইভাবে বড় পশুর ক্ষেত্রে সাত ভাগ পর্যন্ত দিতে পারবে, আর ছোট পশুর ক্ষেত্রে যেমন ভেড়া ছাগল বকরি ইত্যাদি দুম্বা, এগুলোর ক্ষেত্রে এক ভাগ করতে পারবে, এটা হলো নিয়াতের বিষয়ে, তারা ওইভাবে করতে পারবে। আচ্ছা, আমার এক ভাই প্রশ্ন করেছিল, সে বিষয়টা বলবো যে গোস্ত বন্টনের ক্ষেত্রে আমাদের যে ঘটনা ঘটে, অনেক সময় দেখা যায় গোস্ত যখন বন্টনের পরিস্থিতি সৃষ্টি হয়, ওই সময় আসলে কোরবানি আমরা কেন দিলাম আমরা সেই বিষয়ে অনেক সময় ভুলে যাই।
জি,
এবং আমি এই বিষয়টা পূর্বে বলবো, যেহেতু সময় স্বল্পতার কারণে অনেক বিষয় বলার ছিল, যে যৌথভাবে যারা কোরবানি দেব আমাদের অংশীদার যারা হবে তাদেরকে পূর্বেই এই বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে, যে আমাদের প্রত্যেকের নিয়াত স্বচ্ছ হতে হবে, আমাদের প্রত্যেকের নিয়াত ইখলাস হতে হবে, আমরা এইভাবে কোরবানি দেব, কোরবানি দেওয়ার পরে কোনো সমালোচনা এবং কোনো আফসোস ইত্যাদি থাকতে পারবে না। যদি এমন হয়, আমি মাদানি চ্যানেল দর্শকদের বলবো, এমন অংশীদার খুঁজে আপনি কোরবানি দেন, আর যদি এমন অংশীদার না পান, আমি পরামর্শ দেবো, একটু কষ্ট হলেও আপনি নিজে একা কোরবানি দেন, কেন গোস্ত বন্টন করার ক্ষেত্রে সমান ভাগে অংশীদারদের মধ্যে বন্টন করতে হবে। আর এই ক্ষেত্রে অনেকে কি করে, যে শরীয়তের যে হুকুম আছে সেটার বিরোধী কাজ করে ফেলে এবং পরবর্তীতে সমালোচনা, যেমন অংশীদারের মধ্যে কারো কলিজা পছন্দ, কারো পায়া পছন্দ, আচ্ছা কারো সিনার গোস্ত পছন্দ ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি, দর্শকবৃন্দ স্বীকার করবে যে এই পরিস্থিতি সৃষ্টি হয়, না হলে আমাদের দর্শক প্রশ্ন করতেন না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেখানে আত্মত্যাগের অনেক বড় একটা বিষয়, যেমন আরাফাত ভাই আমার তিনজনে কোরবান দিলাম, এখন তিনজনের মধ্যে আরাফাত ভাই কলিজা পছন্দ, আপনার পছন্দ সিনার গোস্ত, আচ্ছা আমার সামনের বাহুর রানের গোস্ত পছন্দ,
আচ্ছা,
কিন্তু এমন না বাপ আমি এটা নিয়ে যাই তুমি এটা নিয়ে যাও, এমন না, প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের পশু শরীয়তে যেভাবে ওজন করার কথা বলা হয়েছে সমপরিমাণ ভাগ করে দিতে হবে, ভাগ করে দেওয়ার পরে গোস্ত এখন কার, আপনার ভাগ আপনার, আপনার ভাগ আপনার, আমার ভাগ আমার,
আমার,
এরপরে আমি জানি যে আরাফাত ভাই কলিজা পছন্দ, আমি জানি যে আমার জাকির ভাইয়ের সিনার গোস্ত পছন্দ, আপনারা জানেন যে আমার বাহুর সামনে যে রান আছে সেটা গোস্ত পছন্দ। যখনই আমার গোস্ত আমি সঠিকভাবে পরিমাপ করার পরে আমার মিল্কিয়াত আমার মালিকানা চলে আসলো, এখন আমি গোস্ত চাইলে গরিবকে খাওয়াতে পারি, চাইলে নিজে খেতে পারি, চাইলে ধনীকে খাওয়াতে পারি। এরপর যদি আমি আমার আরাফাত ভাইকে আমি কলিজা পেশ করে দিই আমার ভাগের, যে ভাই আপনার পছন্দ আছে আপনাকে উপহার দিলাম। আচ্ছা আপনার যদি আমি উপহার দিই ভাই সিনার গোস্ত আপনার পছন্দ তো আমি আপনাকে উপহার দিলাম, বা আপনার যদি আমাকে বলেন যে মনোহর ভাই
আপনার পছন্দ আমরা ভাগ করার পর তারপর আমরা তাকে দিতে
পারি, আমি জোর খাটিয়ে নিয়ে নিব সেটা আমাদের কোরবানির ক্ষেত্রে আমরা গুণাগার হবো।
মধ্যে মনে আসলে আছে না শয়তান তো আমাদের পেছনে উল্টা লাগে
সবই বলা হয়েছে এটা সবই লাগবে লোক প্রকাশ সত্য
শয়তান আমাদেরকে চাইবে বিভিন্ন জিনিসের প্রতি লোক
আমরা যদি এইভাবে জানি আমাদের অংশীদার যারা আছে তা আমরা একটু আত্মত্যাগের শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়ন করি, ভাগ হওয়ার পরে আমরা কি করব যদি এইভাবে ইশার করতে পারি বা উপহার দেওয়ার প্রিয় জিনিসটা দিতে পারি তো মনে রাখতে হবে আমার টোটাল প্রকৃতি চলছে কোরবানি, আমি আরেকটু কোরবানি দিলাম
আরেকটু কোরবানি।
তো এই ক্ষেত্রে দেখা যায় যে শরীর সম্মত আমল হবে, পাশাপাশি ইসলামের অন্তরকে খুশি করার মতো যে আমল মুসলমানের দিল খুশি করা কত বড় ইবাদত সেই আমলটা আমাদের দ্বারা হয়ে যাবে, এবং আশা করা যায় আল্লাহ দরবারে সেই কোরবানি মকবুল থেকে মকবুল হিসাবে গ্রহণযোগ্য হবে।
মাদানী চ্যানেলের দর্শককে এই বিষয়টা আমি আরো একটু সুন্দরভাবে বোঝাতে চাই, যেটা মনোয়ার ভাই আমাদেরকে অনেক সময় ধরে বোঝানোর চেষ্টা করেছেন যে গরুর ভাগ অংশীদার গোস্ত বন্টন করা, এবং একটা কথা মনোয়ার ভাই ফাঁকে বলেছেন যে ওই যেই পশু দিয়ে আপনি কোরবানি দিবেন হোক সেটা গরু হোক সেটা ছাগল এটার বয়স কি পরিমাণ হওয়া দরকার। আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদের জন্য খুব ছোট্ট একটি রিসালা কোরবানি সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ একটি কিতাব এটা গোরার আরোহী। যদি আমরা এই কিতাবটা সংগ্রহ করতে সক্ষম হয়ে যাই আর অধ্যয়ন করি আশা করি এই সকল বিষয়গুলো এই কিতাব থেকে আপনি জানতে পারবেন ইলেম অর্জন করতে পারবেন। আর এটা কোথায় পাওয়া যাবে? দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা এই প্রতিষ্ঠানের মধ্যে এটা পাওয়া যাবে গোরার আরোহী রিসালা। আর যদি আপনি এই কিতাব ঘরে বসে সংগ্রহ করতে চান তবে www.dawatislami.net এই অ্যাড্রেস থেকেও আপনি এই কিতাবকে সংগ্রহ করতে পারবেন।
দর্শক পিছনে মাকতাবাতুল মদিনার অ্যাড্রেস গুলো রয়েছে আমাদের চট্টগ্রামও আপনার মাকতাবাতুল মদিনা রয়েছে এই অ্যাড্রেস গুলো যদি একটু বলেন তাহলে ওনাদের।
হ্যাঁ এখানে মাকতাবাতুল মদিনার অ্যাড্রেস ও দর্শক রয়েছে এই কিতাবের পিছনের পৃষ্ঠায় ফয়জানে মদিনা জামে মসজিদ জনপদ মোড় সায়দাবাদ ঢাকা KM ভবন দ্বিতীয় তলা 11 আন্দরকিল্লা চট্টগ্রাম ফয়জানে মদিনা জামে মসজিদ নিয়ামতপুর সৈয়দপুর নীলফামারী এই সকল স্থান থেকে আপনারা এই কিতাবকে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ চাহে যদি এই কিতাব আপনারা একবার অধ্যয়ন করেন ইনশাআল্লাহ পশুর বয়স কেমন হওয়া দরকার, ভাগ যে অংশীদার রয়েছে তাদের সাথে কেমন আচরণ করতে হবে, কিভাবে তাদেরকে বন্টন করতে হবে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ এই রিসালা থেকে এই কিতাব থেকে আমরা জানতে পারবো। দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানে নির্ধারিত কিছু সময় রয়েছে আর ওই সময়ের মধ্যে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে, আরো কিছু সময় আমরা পাবো আপনাদের সাথে যোগাযোগ করবো, আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে থাকবো আরো কিছু সময়। আর যখন নির্ধারিত সময় চলে আসবে অবশ্যই আপনাদের থেকে আমরা বিদায় নেব। আরাফাত ভাইয়ের কাছে যাবো, অনেক অনেক সময় ধরে আরাফাত ভাই বসে আছেন, আজকের বিষয় যেহেতু চলতেছে আলোচনা নিয়ত তো দেখেন অনেক সময় এই যে মনোয়ার ভাই যে বিষয়টা তুলে ধরলেন বন্টনের ব্যাপারে, হ্যাঁ গোস্ত বন্টনের ব্যাপারে অনেকে হয়তো বা মনে মনে ভাবে আমার ভাগে 1 কেজি বেশি আসলো, বা অনেকে ভাবে সমান ভাগ যেন হয়, অনেকে চিন্তা করে যে বাস কোন রকম 2-1 কেজি বেশি আমার ভাগে চলে আসলেই মনে হয় ভালো। এই সম্পর্কে আমাদের নিয়ত কি হওয়া দরকার? অপর ভাইকে ঠকিয়ে নিজে বেশি নেওয়া
এটা তো উচিতই না যে আমি কাউকে ঠকিয়ে, এই যেটা আমরা আসলে প্রথমে বলা হয়েছিল যে অর্থাৎ নিজের শয়তানের যেটা লোভ সৃষ্টি করে দেওয়া হয় ঠিক আছে, এখন এই লোভের মধ্যে পড়ে আমি আমার তো আমার এটা পছন্দ ছিল আমি এটা নিয়ে
নিলাম,
যখন শয়তানের আসলে ওয়াসওয়াসে পড়বে না শয়তানের প্রয়োজনে পড়বে তখন বান্দা এরকম করবে, আরেকজনকে কষ্ট দিবে, আরেকজন হক নষ্ট করবে, এরকম হবে। আর যখন চিন্তা করবে আমি তো এটা কোরবানি করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যখন নিয়ত এটা হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কোরবানি করছি, তো এখানের মধ্যে আমাকে এই যে বন্টন, এই বলেন আমার সাথে যারা কোরবানি করছে অংশীদার যারা রয়েছে, যদি আপনার পশুর মধ্যে ধরেন যেগুলো সাত ভাগ হয়, যদি সাত ভাগের হয় অথবা যদি যে পশু এক ভাগের হয়, যদি সেরকম হয় তাহলে সাত ভাগে যেগুলো রয়েছে অথবা দুই তিনজনে মিলে কোরবানি করা হয় অনেক সময়, তো যেভাবে করে তখন যার যার হক যেভাবে রয়েছে প্রথমে টার্গেট রাখতে হবে প্রত্যেকের আমারটা পরে প্রথমে আমার বাজি আমার সাথে কোরবানি করেছে এর হকটা বরাবর আমি আদায় করছি কিনা,
ঠিক,
কারণ এর হক যদি আমাদের আদায় করি তখন আমার কোরবানিটা উত্তম ভাবে আমি এটা বলতে পারি। এখন যদি শুধু আমি আমারটাই দেখি, আল্লাহর বান্দা আমরা কি গোস্তের জন্য কোরবানি করলাম নাকি গোস্ত খাওয়ার জন্য? কোরবানি তো আসলে গোস্ত খাওয়ার জন্য না। এখন আমাদের পরিবেশ হয়ে গেল যে এই গরুতে এত মন আমার থেকে নিতে হবে, এত মন আমি কব এত মন, অর্থাৎ পরিবেশে একটা সিস্টেম হলে গেছে কোরবানিটা করা হয় গোস্তের জন্য।
এই বিষয়ে একটা ঘটনা আরাফাত ভাই খুব এদের সাথে সম্পর্কিত, যে আমরা কোরবানি করছি কি গোস্ত খাওয়ার জন্য? আসলে এরকমই, এক আল্লাহর ওলি তার বন্ধু তাকে দাওয়াত দিল, বন্ধু আসো আমার বাড়িতে আমি একটা ঘর নির্মাণ করেছি তোমাকে দাওয়াত এসে দেখে যাও। তো সে যখন গেল বন্ধুর বাড়িতে গিয়ে দেখে খুব সুন্দর এক ঘর বানাইছে, চতুর্দিকে জানালা তৈরি করছে, দরজা বানিয়েছে। আল্লাহর ওলি তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, তুমি এত সুন্দর ঘর বানিয়েছ, জানালা দিয়েছ, দরজা দিয়েছ, এটার উদ্দেশ্য কি, তোমার নিয়ত কি? দুনিয়াদার যে বন্ধু ছিল সে বলতে লাগলো, আমি এই জন্য জানালা দিয়েছি দিনের বেলায় জানালা খুলে রাখবো, আলো আসবে, রাতের বেলায় ঠান্ডা হাওয়া আসবে, আরামে ঘুমাবো। আল্লাহর ওলি যিনি ছিলেন তিনি চলে গেলেন, তার মেহমান শেষ খানাদানা খেয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে নিজেও সেম ডিজাইন একটা বাড়ি করলেন, ঘর তুললেন, ওই বন্ধুকে দাওয়াত দিলেন, দুনিয়াদার বন্ধুকে দাওয়াত দিলেন। সে আসলো, সে তো অবাক হয়ে গেল, কি অবস্থা, তুমি আমার মতো তো খুব সুন্দর একটা ঘর উঠিয়েছো তুলেছো, তোমার উদ্দেশ্য কি, তোমার নিয়ত কি? আল্লাহর ওলি বলতে লাগলেন যে আপনি যে ঘর তৈরি করছেন সেটার জানালা দিয়েছেন দিনের বেলায় আলো আসবে, রাতের বেলায় খুলে রাখবেন জানালা, সেটা দিয়ে বাতাস আসবে, ঠান্ডা বাতাস, আপনি আরামে ঘুমাবেন, কিন্তু আমার এই ঘর জানালার অন্যরকমের এক নিয়ত আছে, সেটা কি, আমি জানালা এই জন্য দিয়েছি রাত্রে আমি জানালা খুলে ঘুমাবো, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিবে, আর এই আজানের সাউন্ড আমার কানে আসবে জানালা দিয়ে, আমি উঠে মসজিদে নামাজ পড়তে যাব, এতে করে আমার আলো বাতাসও পাবো আর আমার একটা সওয়াবের কাজ হয়ে গেল। এখন কোরবানি যে আমরা করতেছি, কোরবানি করলে তো গোশত কেউ নিয়ে যাবে না, এটা তো গায়েব হয়ে যাবে না, এটা তো আগের জমানার মতন আসমানে উঠে যাবে না, গোশত তো আমরা
আবাদ করে করেছে তাদের মধ্যেই থাকবে,
তাদের মধ্যেই থাকবে।
সুন্দর করে বন্টন করে প্রথমে আমার সাথে যে করেছে তার হকটা আদায়
করি,
তারপর পরবর্তীতে আমি যদি আমাকে যেটা আমার ভাগে পড়ে আমি যদি নিই, এরপর যদি আমরা মানে এক অপরকে মহব্বত করে যে যেটা পছন্দ করে, যে বাবা মনে হবে সুন্দর বললো এটা আমরা যে পছন্দ আমরা তো জেনে থাকি তখন না, আমার ভাই এটা পছন্দ করে, আমার এই ভাই এটা পছন্দ করে, তো আমরা এক অপরকে তবদিলি করে নি, চেঞ্জ করে নি। যদি আপনার অন্তর যদি এটা হয় যে দিতে পারে তো অনেক উত্তম, আর যদি সেটা না
হয়
এরকম কোরবানি আমরা যদি এই উত্তম থেকে উত্তম ভাবে কোরবানিটা আমরা করতে পারি তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সওয়াব রয়েছে সেটা আমরা পাবো, সেই ফজিলতটা পাবো। আচ্ছা এর মধ্যে একটি কথা বলবো যে আচ্ছা আমরা তো মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানছি, আমাদের দর্শকরা অনেক কিছু জানছেন, তো এটা যেন এরকম না হয় আমরা বাস কার থেকে এরকম একটা দেখলাম সাথে সাথে অন্তরে এটা এটা বসে নিলাম যে এই ব্যক্তি শয়তানের প্রচার করে এরকম করতেছে, মানে অনেক সময় হয় কি কোন একটা নতুন জিনিস অর্জন করলে তখন সাথে সাথে কাউকে দেখলে মানে সবগুলা এটা করছে এটা দোষ, এটা করছে এটা দোষ, এরকম যেন না হয় আবার রেফারেন্স দিয়ে দিবে, আসলে এরকম করা ঠিক না। অনেক সময় হয় কি অনেক মানুষ জ্ঞানের অভাবে এরকম করে থাকে, তো বদগুমানি করা কুধারণা করা এটা সম্পূর্ণ নিষেধ রয়েছে, এটা শরীয়তে মানা রয়েছে, তো খুশনে গুমান সুধারণা করুন যে হয়তো সেই ব্যক্তি জানে না, সেই ব্যক্তি সে জ্ঞানে অজ্ঞ, আপনি এটা সুধারণা করুন, আপনি পারলে তাকে মহাব্বত দিয়ে বুঝিয়ে দিন। আর হাদিসে পাক আমি যেটা বলেছিলাম সে হাদিসে পাকটা হচ্ছে এরকম, খুশনু জন্নি মিন খুশনিল ইবাদতি, তো সুধারণা করা এটা হচ্ছে ইবাদতের মধ্য থেকে উত্তম ইবাদতের মধ্য থেকে, তো আমরা যদি মানুষের প্রতি সুধারণা করি সেটা কুরবানির ক্ষেত্রে হোক সেটা অন্য ক্ষেত্রে হোক প্রত্যেক আমলের ক্ষেত্রে হোক, আপনার সাথে যে মোয়াবেলা হচ্ছে যে লেনদেন হচ্ছে মানুষের সাথে, যে আমরা যদি এই লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে তার সাথে যাই হবে তার কাজ দেখে তার কর্ম দেখে আমরা যদি কোনো কোদনা না করে শুরু না করি তাহলে আমি নিজেও ইবাদতে নিজেও ইবাদতে সব অর্জন করতে পারবো, সাথে সাথে আমার ভাইকে যদি আমি মহব্বত দিয়ে সুদার না করে সেটা বুঝিয়ে দিই ভাই এই জিনিসটা যদি এভাবে না হয় যদি এভাবে হয় হয়তো আরো উত্তম হবে। আমার মনে হয় এভাবে করলে আপনি যে সব পাবেন যদি সেই কাজটা যদি আপনি এভাবে করেন যেটা উত্তম যেটা মাদার চ্যানেলে বয়ান করা হচ্ছে যেভাবে করলে আপনি মনে হয় একটু সব বেশি পাবেন, তো আপনার কারণে আপনার ভাই এমনি দিনও শিখলো, আপনার কারণে আপনার ভাইয়ের সব বেশি পেল, সাথে সাথে আপনার কারণে যে আপনি একটা ভালো কাজের প্রতি আপনার ভাইকে পথ দেখালেন এটা সব আপনিও পেলেন, সেও পেল আপনিও পেলেন।
আরাফাত ভাই এটা তো মানুষ বুঝায় কিন্তু আন্দাজ, হ্যাঁ আন্দাজের মধ্যে পার্থক্য, তার যে ধরন এই ধরনের মধ্যে পার্থক্য বুঝায়, কটাক্ষ করে টিটকারি উপহাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে তাকে বুঝায়, কিন্তু বুঝানোর ধরনটা এমন হবে যে সে মেনেও নেবে তার অন্তর খুশি হবে, পাশাপাশি এই হুকুমের উপর এই যে গুনা থেকে বাঁচানোর আমি নেকির দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতের উপরে সে লাব্বাইক বলবে। তো এই ক্ষেত্রে আমি দর্শকদেরকে দাওয়াত দেব যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ এটা এমন একটি পরিবেশ যে কিভাবে আপনি কোন ক্ষেত্রে কিভাবে নেকির দাওয়াত দিবেন এবং নেকির দাওয়াত মানুষ কবুল করবে সে বিষয়ে আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মাধ্যমে বিভিন্ন দাওয়াত ইসলামী কোর্সের মাধ্যমে এই বিষয়ে আখলাকি তারবিয়াত যে চরিত্রের যে খারাপ দিকগুলো রয়েছে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সে বিষয়ে শেখানো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক যে বৈশিষ্ট্য ছিল মুবারক সুন্নতে মুবারক ছিল মানুষের সাথে মুস্কি হেসে কথা বলা উত্তম ভাবে আখলাক প্রদর্শন করা এই বিষয়গুলি দাওয়াত ইসলামের পরিবেশ শেখানো হয়। তা আপনারাও যদি সম্ভব হয় বরং সময় করে সুযোগ করে দাওয়াত ইসলামী মাদানী কাফেলা সফর করুন, তো ইনশাআল্লাহ নেকির দাওয়াত দেওয়ার যে কৌশল এবং উত্তম প্রসেস
গরু কেনার পরে আপনার কিছু এলাকার মধ্যে সব এলাকায় না এরকম, কিছু এলাকার মধ্যে এরকম হয়ে থাকে পুরো সমাজের মধ্যে গরুটা ঘুরানো হয়, উদ্দেশ্য কি পুরো সমাজের মধ্যে এটা নিয়ে ঘোরা হয়। আচ্ছা এরপরে যখন রাস্তা দিয়ে আসে গরু নিয়ে কেনার পরে রাস্তা দিয়ে বাড়িতে আসে, এরপরে রাস্তার মধ্যে যখন কেউ জিজ্ঞাসা করে, একটা তো এটা বললাম যে গরুটা কেনার পরে পুরো সমাজে ঘোরানো হয়, এটা তো এই নিয়ত যেন না থাকে যে আমার গরুটা পুরো সমাজের মানুষ দেখুক যে আমার গরুটা সবচেয়ে বড় গরু।
এই ক্ষেত্রে উত্তম নিয়ত করে সব অর্জন করার মাধ্যম রয়েছে, যেমন যদি কেউ নিয়ত করে যে আমি এই ত্রুটি মুক্ত গরু আল্লাহ তাআলার জন্য কোরবানির জন্য ক্রয় করলাম, তা আমি ঘুরিয়ে মানুষকে দেখাবো যে একটু সস্তাতে ত্রুটি যুক্ত গরু ক্রয় করো না, বড় আল্লাহর রাহে কোরবানি দিতে হবে, ত্রুটি মুক্ত পশু কোরবানি দিতে হবে, হোক সেটা বড় হোক সেটা ছোট, এই নিয়তে যদি মানুষদেরকে
দেখায়
ই করেন তো এই নিয়তে ইনশাল্লাহ সওয়াব পাবে। আর আয়াতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত আদায়ে নিয়তে যদি এই কাজ করে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি এই মোবারক কাজটি করতেন যে পশু ক্রয় করে উত্তম থেকে উত্তম পশু ক্রয় করে তিনি মহল্লা গ্রামের মধ্যে হাঁটাতেন, মানুষদেরকে জানাতেন যে কোরবানির সময় হয়েছে এবং কোরবানি দিতে হবে আল্লাহ তাআলার জন্য এই উত্তম পশু।
সুবহানাল্লাহ।
এর মধ্যে মনোর ভাই আরেকটা বিষয় আছে, ভালো কাজে প্রতিযোগিতা করা এটা কিন্তু সওয়াবের কাজ,
জীবনে
ভালো কাজ পাওয়া যায়
আপনার প্রতিযোগিতা করা। এর মধ্যে যদি এরকম হয় যে মনে করেন এখানে যদি দেখা যায় যে যদি কেউ কিনেছে একদিক নেমন আমি কিনলাম, তো আমি কিনে এখন এটা যদি আমি ঘুরাই আমার এলাকার মানুষরা যদি দেখে তাহলে এটা ধারণা করা যায় যে এটা দেখে এখানে এলাকায় এমন কিছু মানুষ রয়েছে তারাও উত্তম গরু কিনার উৎসাহ
পাবে,
তো একটা মানে প্রতিযোগিতা, ভালো গরু কিনে উত্তম ভাবে কোরবানি দেওয়ার একটা প্রতিযোগিতা,
এখানে গুণামুক্ত ভাবে গুণা থেকে বেঁচে অনেক উত্তম নিয়ত করা যায়।
হ্যাঁ
আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক, যেটা আমরা মোবাইল থেকে এখন শুনলাম যে আমি যখন আমার কোরবানির গরু নিয়ে এলাকার মধ্যে হাঁটবো বা ঘুরাবো তখন যেন আমার নিয়ত এটা থাকে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমার এই সুন্দর এক গরু দেখে এভাবেই যেন তারা অন্যান্য মানুষ নিয়ত করতে পারে। আর যদি নিয়তটা শুধু একটু উল্টিয়ে যায় যে এলাকার মানুষ যদি দেখে আমি সুন্দর গরু কিনেছি, বড় গরু কিনেছি, দামি গরু কিনেছি, আমাকে বাহা বাহা দিবে বা এলাকার মধ্যে আমার নাম হবে যে অমুকে সবচেয়ে বড় বড় গরু কিনে কোরবানি দিয়েছে, তবে আপনার জন্য এটা অনেক বড় লস এবং অনেক বড় বিপদজনক। এটা এই নিয়ত যেন আমাদের অন্তরে না থাকে, অন্তরের নিয়ত আপনাকে পরিষ্কার রাখতে হবে। এরপরে যেটা বলতেছিলাম যে বাজার থেকে যখন গরু কিনে মানুষ বাড়ির দিকে নিয়ে যায় মনোয়ার ভাই, তো দেখবেন রাস্তার মধ্যে কিন্তু মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানুষ জিজ্ঞাসা করে ভাই কত হয়েছে, ভাই কত হয়েছে, ভাই কত হয়েছে। তো এখন আল্লাহ তাআলা মাফ করুক, এরকমের দেখা যায় গরু কিনা আছে 35,000 টাকা দিয়া, কিন্তু আফসুস লাগে 45-50 বলে দেয়। এত মানে এই যে আপনি 10,000-15,000 টাকা বাড়িয়ে বলছেন, এর পিছনে একে তো মিথ্যা কথা, দ্বিতীয়ত আপনার নিয়ত কি এখানে, কি নিয়ত এখানে? আমি 35,000 টাকা দিয়ে গরু কিনলাম, আমার সাথে তো কেউ ছিল না, এখন আমি গরু নিয়ে বাড়িতে যাচ্ছি, আমার এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে ভাই কত দিয়ে গরু নিলেন, তো আমি বলে দিলাম 35,000 টাকার গরুর দাম, আমি 50,000 টাকা বলে দিলাম, এই যে বাড়িয়ে বললাম কেন, কি লাভ এখানে, কেন আমি বললাম এখানে?
হয় না আমি এত টাকা সম্পদের মালিক, আমি যদি কম দিয়ে কিনেছি বলে মানুষ কি,
মানুষ কি বলবে, নিয়ত কোথায় চলে,
এক কথাই মানুষ কি বলবে, লোক দেখানো। আর এরকম লোক দেখানো ইবাদত, যে ইবাদতের মধ্যে লোক দেখানো এরকম উদ্দেশ্য হয়ে যাবে না। এই বিষয়ে কোরআনে পাকে খুব সুন্দর আয়াত আল্লাহ আজ্জা ফাজাল বর্ণনা করেছেন, বিসমিল্লাহ রহমান রহিম, من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. কঞ্জুল ইমান শরীফ থেকে অনুবাদ, যেই ব্যক্তি পার্থিব জীবন ও সাজ সজ্জা কামনা করে আমি তাতে তাদের কৃতকর্মের পূর্ণফল দিয়ে দিব, আর এর মধ্যে কম দেওয়া হবে না। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটির তাফসীরে বলেন, দুনিয়াতেই রিয়াকারদের অর্থাৎ যারা লোক দেখিয়ে লোককে দেখানোর জন্য ইবাদত করে তাদের নেক আমলের বদলা দিয়ে দেওয়া হবে, কোথায়, দুনিয়াতে,
দুনিয়াতে,
আর তাদের উপর অনুপরিমাণও অত্যাচার করা হয় না। অর্থাৎ তাদের এই ভালো কাজের ফল, তারা যে ভালো কাজ করছে কিন্তু লোক দেখানোর জন্য করছে, আল্লাহ তাআলার জন্য না, তারপর তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে, আখেরাতের জন্য কিছুই তো তাদের থাকবে না। সাথে সাথে একটি সাক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই আমল কবুল করেন না যেই আমলে সরিষা দানার পরিমাণ রিয়া বিদ্যমান থাকে। সরিষা দানাও যদি হয় তার পরিমাণ তাহলে হবে না। অর্থাৎ লোক দেখানো এটাকে বলে রিয়া বলা হয়, লোক দেখানো ইবাদতকে, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মখলুককে দেখানোর জন্য ইবাদত করা, মখলুককে দেখার জন্য কোনো কাজ করা, এটাকে বলে লোক দেখানো, রিয়া বলে। তো এই বিষয়টুকু আসলে এই রিয়ার জ্ঞান আমাদের অর্জন করা, তখন আমাদের নিয়তটাকে আমরা কি করতে পারবো, পরিশুদ্ধ করতে পারবো।
জি আসলে আরাফাত ভাই লাস্টের দিকে খুব একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শোনালেন যে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যখন গরু কিনি, কিনে নিয়ে বাড়ির দিকে যাই, আমাদের জন্য অন্তর পরিষ্কার থাকে, নিয়ত যেন আমাদের সাফ থাকে, আমরা যেন বিভিন্ন ধরনের নিয়ত থেকে যেন আমরা নিজেকে বাঁচাই।
এমনকি জাকির ভাই, জি, হাদিসে পাকে এভাবে পর্যন্ত বর্ণনা রয়েছে, সাক্কাস আল্লাহ তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা প্রত্যেক ক্রিয়াকারের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তো এটা যে কত বড় মানে মন্দ কাজ রিয়া, লোক দেখে লোক দেখানোর উদ্দেশ্যে
আপনাকে বোঝার জন্য এইভাবে চলতে ফেলতে কথাবার্তা বলতে বলতে হাসি তামাশার মধ্যে এগুলি বোঝা যাবে না,
অসম্ভব।
এইভাবে ইখলাসও খুঁজে পাওয়া যাবে না, রিয়াও বোঝা যাবে না। যেমন যদি কাউকে বলা হয় ভাই জমিনে একটা সরিষার দানা ফেললাম, তো আপনি দেখেন তো কোথায়, এসে দেখে তাকে হবে না, এটা তো গভীর দৃষ্টি দিতে হবে যে আসলে কোথায় সরিষার দানা। তো ঠিক তেমন অন্তরের মধ্যে সরিষার দানা পর্যন্ত রিয়া থাকলে সেটা কি পরিণাম আমরা শুনতে পাবো।
জি,
তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে, স্থিরভাবে বসতে হবে, চিন্তা করতে হবে যে আমি যে নিয়ত করলাম এই নিয়তের পিছনে কি আসলে রিয়া আছে কিনা, তাকে গবেষণা করতে হবে, নিজেকে নিজে চেক করতে হবে, সময় অতিবাহিত করতে হবে। আমরা যদি আল্লাহর ওলিদের জীবনের দিকে দেখি, তো তারা তাদের পরিপূর্ণ জীবনের ইবাদত নিয়ে তারা ধ্যান করতেন, আসলে আমার কি হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুদ নিজের আমল আছে যে তিনি সারা দিন কি করতেন, রাত শেষে তিনি হিসাব করতেন,
আল্লাহ আল্লাহ,
আর নিজেকে বলতেন হে ওমর তুমি এটা কেন করো না, এটা কেন করেছো, এটা এভাবে। তা আমরা যদি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে চাই, এর মধ্যে ইখলাস আনতে চাই এবং রিয়া মুক্ত নিয়ত করতে চাই, তাহলে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করতে হবে, পাঁচক নামাজের পর বসে যাই, বা এইভাবে কোন একটা উত্তম সময় যেখানে কোলাহল মুক্ত থাকবে বা ফ্রেশ মাইন্ড থাকবে, ওই সময় চিন্তা করবে আসলে কি আমার যে কাজ করতে যাচ্ছি আমি সেটার মধ্যে কি আমার আসলে কি আদৌকে রিয়া আছে বা ইখলাসের কি কোনো নামগন্ধ আছে কিনা, তো এটা যদি আমরা বসে চিন্তা করি তবে ইনশাআল্লাহ এর একটা উত্তম রেজাল্ট আমরা পাবো।
এটা চেক করার জন্য কিন্তু আমির হোসেন দাওয়াত বারকাতুল আলিয়ার মাদানী নামাতও কিন্তু অনেক
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান কোরবানি ও আমাদের করণীয়, আর এই অনুষ্ঠানের বিষয় ছিল কোরবানির নিয়ত। যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি নিয়ত সম্পর্কে কথা বলার জন্য। দর্শক শ্রোতা, জিলহজ মাস আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, আল্লাহ তাবারক তাআলা এই মাসকে সম্মান করার জন্য বলেছেন, তো আমাদের উচিত আমরা যেন এই মাসকে সম্মান করি। যে সকল ইসলামী ভাইরা আমরা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত না বা ওই রকমের সম্পদ আমাদের কাছে নেই, তাদের জন্য একটি হাদিসে পাক এরকম আছে, আরাফাত ভাই মাশাআল্লাহ, যে ব্যক্তি চায় যে কোরবানি দাতারা যে সওয়াব পায় আমিও সেই সওয়াব পাই, তবে সেজন্য জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে কোরবানির ঈদের নামাজ পর্যন্ত তার নখ চুল গোফ কোনো কিছু যেন সে না কাটে, তো তাকে সওয়াব দান করা হবে। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়া, নিয়ত সঠিক রাখা এবং যাদের সাথে ভাগে আমরা কোরবানি দেই তাদের সাথে মিলেমিশে এই কোরবানিটা আদায় করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। মনোয়ারের কাছে যাব লাস্ট সংক্ষিপ্ত সময়ের জন্য।
পরিশেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রথমে বলার চিন্তা ছিল কিন্তু প্রসঙ্গক্রমে বলতে পারিনি,
জি,
যে আমাদের এটাও নিয়ত করতে হবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কারো উপর জুলুম করবো না,
ইনশাআল্লাহ তাআলা,
কাউকে কষ্ট দেব না, কারো উপর জুলুম করবো না। আর এই জুলুমটা কিভাবে হতে পারে আমি একটু বলে দিই, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে পশু আত্মীয় স্বজন কিনে আর কেনার পরে একজনের উপর খাওয়া দাওয়া সবকিছুর ভার দিয়ে দেয়, আর তারা অনেকে চাকরিজীবী থাকে না,
দেখাশোনা মিলে কিনে আর একজনের উপর দায়িত্ব দিয়ে দেয়,
তো সেটা একজনের উপর দেওয়া এটা অনেক সময় তার উপর অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়ে যায়, অনেক সময় জুলুমের নামান্তর হয়ে
যায়, বলতে পারে না লজ্জায়।
পশু কাটার পর অনেক সময় কি করে ঘুমিয়ে থাকে কি বিভিন্ন সারাদিন কষ্টের মধ্যে, যারা সহজ সরল তারা এই ক্ষেত্রে বেশি ফেসে যায় এবং তারা বেশি কষ্ট স্বীকার করে, তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার অবহেলার কারণে জুলুম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যে বাইজনকে শ্রমিক নিলাম আসলে সে করতে পারবে যতটুকু তার থেকে আমরা বেশি চাপিয়ে দিই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখতে হবে আমাদেরকে সর্বাত্মক ভাবে জুলুম থেকে বাঁচতে হবে
প্রত্যেক স্টেপে,
যে প্রতিদিন
বাজারে গিয়ে আপনার পশুর ক্ষেত্রেও ক্রেতার উপরেও হোক বিক্রেতার উপরেও হোক প্রত্যেকটি ক্ষেত্রে
পশুকে টেনে হেসে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয় এ থেকে বাঁচতে হবে। আমি পরিশেষে একটি হাদিসে কালিমা বলবো, যাতে আমাদেরকে জুলুম থেকে বাঁচার ইচ্ছা সৃষ্টি হয় এবং জুলুম থেকে বাঁচার জন্য আমরা কোমর বেঁধে নেমে যাই, যে কোনো ক্ষেত্রে হোক সেটা কোরবানি হোক বা জীবনের আমার প্র্যাকটিক্যাল জীবনে অন্যান্য দিকে হোক আমরা জুলুম থেকে বাঁচার চেষ্টা করব, কেন জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই বিষয়ে আত্তার গিব আত্তার হিব এর মধ্যে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন আমার শ্রেষ্ঠত্ব ও মহত্বের কসম, অচিরে হোক বা দেরিতে হোক আমি একদিন না একদিন অবশ্যই জালিম থেকে বদলা নেব এবং তার থেকে বদলা নেব যে শক্তি থাকার সত্ত্বেও মজলুমের সাহায্যে এগিয়ে না আসে। তো চিন্তা করুন যে জুলুম করা কতটুকু অপরাধ আর জুলুমকারীকে আল্লাহ তাআলা কতটুকু অপছন্দ করেন। তো প্রিয় দর্শক, আমাদের উচিত যে কোরবানি নিঃসন্দেহে অনেক বড় ইবাদত কিন্তু কারোর উপর জুলুম করা এটা কবিরা গুনাহ, আর এর মধ্যে মিথ্যা বলা কবিরা গুনাহ, আর অন্যের জায়গা দখল করে অন্যের ভাবে কোরবানি করে রক্ত ইত্যাদি মলমূত্র দিয়ে অপরিষ্কার, এটাও মুসলমানের অন্তরে
কবিরা
বিরোধী ভাবে কষ্ট দেওয়া, আর এটাও কবিরা গুনাহ। অতএব আমরা মনে রাখতে হবে ওয়াজিব কাজ করতে গিয়ে আমাদের যাতে কোনো ধরনের গুনাহের শিকার না হতে হয়।
আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই তৌফিকই দান করুক যাতে করে আমরা নিজের কারণে যেন কোনো মুসলমান কষ্ট না পায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোরবানি ও আমাদের করণীয় অনুষ্ঠান থেকে আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাই। আর আমার সাথে মোবাইল লীগে দাওয়াত ইসলামী মনোয়ার ভাই আরাফাত ভাই রয়েছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আগামী কাল একই সময় আবার উপস্থিত হব অনুষ্ঠান নিয়ে। সেই পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।